কলা বাজার, দিরাজপুর ফুলবাড়ি হাইওয়ে ধরে জমজমাট এক জায়গা। সেখানে একটি বিখ্যাত হোটেল, হাঁসের মাংসের জন্য যার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। গভীর রাতেও সেখানে ভিড় লেগেই থাকে। সেদিন রাত ১০টায় আমি, আমার ছোট কাজিন মিনহাজ, তার বন্ধু প্রান্ত, আমার বন্ধু তাসকিন প্ল্যান করলাম লক্ষ্মীতলায় গিয়ে জমিয়ে খাওয়া হবে। মিনহাজ আর তাসকিন অনেকটা এগিয়ে গিয়েছিল, আমি আর প্রান্ত পেছনে। আমরা চিৎকার করে ওদের ডাকলাম, কিন্তু তারা কেউ শুনতে পেল না। ঠিক সেই দুই কিলোমিটারের ফাঁকা রাস্তায় ঢুকতেই বুকের ভেতর কেমন অজানা চাপ অনুভব করলাম। শরীরের ভেতর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। মনে হচ্ছিল আমরা যেন কারো রাজ্যে অনুমতি ছাড়া ঢুকে পড়েছি। হেডলাইটের আলোয় যে দৃশ্য বাগটার কাছে পৌঁছাতেই দেখলাম, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আট দশ জন বৃদ্ধা, সবাই কালো বোরখা পরা, মুখগুলো আগুনে ঝলসে গেছে, আর আমাদের দিকেই তারা মুখ ফিরিয়ে। সবার একই চেহারা। যেদিন আমার শরীরের উপরে ঝুঁকে এসেছিল একটি ছায়া, আমাকে কিচ্ছু না করে সরাসরি ঢুকে গিয়েছিল শরীরের ভেতর, সেদিন থেকেই শুরু ভয় পাওয়ার। শুনবেন আমার জীবনের বাস্তব ঘটনা, চলুন হারিয়ে যাই ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। ঘটনা এক, দিনাজপুর সদরের যে এলাকায় এখন আমরা থাকি, এক সময় তার উল্টো পাশে ছিল আমাদের পুরনো বাড়ি। শৈশবের অনেক স্মৃতি জড়ানো সেই বাড়িতে থাকতে থাকতেই 2010 সালের দিকে বাবা হঠাৎ এলাকার ঠিক মাঝখানে 800 জায়গা ক্রয় করলেন, যেখানে আমরা বর্তমানে বাস করছি। আমাদের এই বর্তমান বাসার ঠিক পশ্চিমে পূর্ণভাবা নদী, আর সেই নদী যেন অদৃশ্য সীমানা। ওপারে বিরল উপজেলা, এপারে দিনাজপুর সদর, ঠিক ওই পারে গ্রামের শুরু আর এই পারে দিনাজপুর সদর। পূর্বদিকে পাকা সড়ক, উত্তর পূর্ব প্রান্তে পাশাপাশি দাঁড়িয়ে দুটি সেতু, একটি সড়ক সেতু আর একটি রেল সেতু। দুই সেতুর মধ্যবর্তী দূরত্ব খুব বেশি না, প্রায় 1 কিলোমিটার। জায়গাটি কেনার পর বাবা সেটাকে 2-3 বছর শুধু ঘেরা দিয়ে ফেলে রাখেন। কোনো নির্মাণ নয়, কোনো তাড়াহুড়া নয়, শুধু পরিকল্পনা। 2013 সালে অবশেষে সিদ্ধান্ত নিলেন এবার বাড়ি হবে। জমির পরিমাণ 800, পুরোটা প্রায় স্কোয়ার আকৃতির। রাস্তার দিকের 400 ছিল সমতল, আর তার ঠিক বিপরীত পাশে বাকি 400 ছিল এক ধরনের খাল, মাঝখানে আলাদা ঘেরা টানা। বাবার পরিকল্পনা ছিল পরিষ্কার, আপাতত সমতল অংশে বাড়ি হবে, খালটা ধীরে ধীরে ভরাট করে ভবিষ্যতে বড় ভাইদের জন্য আলাদা বাড়ি তোলা হবে। জমির মাঝের কর্নারে দাঁড়িয়ে ছিল একটা বিশাল কাঁঠাল গাছ, পুরনো, ছায়াময়, কিন্তু অদ্ভুতভাবে নীরব। ঠিক যখন বাবা নির্মাণের সিদ্ধান্ত নিলেন, তখন আশেপাশের লোকজন একে একে সতর্কবাণী দিতে শুরু করল। কেউ বলল,
জায়গাটা কিনেছেন বটে, কিন্তু খুব একটা সুবিধার না, আমরা প্রায় রাতেই এখানে অদ্ভুত জিনিস দেখতে পাই।
আরেকজন বলল, একদিন সন্ধ্যার পর আপনার জমির পাশে দাঁড়িয়েছিলাম, দেখি ভেতরে এক লাল শাড়ি পরা মহিলা এই এপাশ ওপাশ হাঁটছে।
আরো ভয়ঙ্কর গল্প শোনা গেল কাঁঠাল গাছ নিয়ে। একদল ছেলে নাকি রাতে কাঁঠাল চুরি করতে গিয়েছিল। গাছে ওঠার পর তারা দেখতে পায় গাছের ডাল জুড়ে ছোট ছোট শিশুদের অবয়ব। তারা নাকি বানরের মতো এক ডাল থেকে আরেক ডালে লাফাচ্ছিল। ছেলেগুলো নাকি ভয়ে গাছ থেকে লাফিয়ে পড়ে প্রাণপণে দৌড়ে পালায়। সবচেয়ে বেশি যে কথাটি সবাই বলত, রাত গভীর হলে নাকি শোনা যেত শিশুদের খেলাধুলার শব্দ, দৌড়ঝাঁপ, হাসি, কুচকাওয়াজের মতো তালময় আওয়াজ, অথচ সেখানে কোনো শিশু থাকত না। কিন্তু বাবা এসব কিছুকে কুসংস্কার বলে উড়িয়ে দিলেন। তাঁর বিশ্বাস ছিল একটাই, যেখানে মানুষ থাকে সেখানে অন্য কিছু থাকে না, আর থাকলেও আমরা থাকলে সরে যাবে। এই অটল বিশ্বাস নিয়েই তিনি নির্মাণ কাজ শুরু করলেন। সমতল 400-এর ওপর ধীরে ধীরে দাঁড়িয়ে গেল আমাদের নতুন বাড়ি। অবিশ্বাস্য হলেও সত্য, নির্মাণ চলাকালীন সময়ে অস্বাভাবিক ঘটনা ঘটেনি, সবকিছু নির্বিঘ্নে শেষ হল। বাড়ি সম্পূর্ণ হওয়ার পর একদিন দাদি এলেন নতুন বাড়ি দেখতে। দাদির প্রথম আগমনটা যেন ছিল এক অদৃশ্য পূর্বাভাসের শুরু। সেদিন নতুন বাড়ি ঘুরে দেখার পর দাদি থেমে গেলেন কাঁঠাল গাছটার সামনে। পাশেই ছিল পুরনো পরিত্যক্ত সেই খাল, চারিদিকে হালকা বাতাস বইছিল, কিন্তু দাদির চোখ মুখ গম্ভীর। তিনি বাবাকে বললেন,
তোমাদের ওই কাঁঠাল গাছটা আর বেড়ার ওপাশের খালটা, জায়গাটা আমার কাছে ভারী লাগছে, সন্ধ্যার পর বাচ্চাদের ওদিকে যেতে দিও না।
দাদিকে ঘিরে আগে অনেক রহস্যময় গল্প শোনা ছিল। সবাই বলত তাঁর রাশি হালকা, তিনি নাকি এমন কিছু দেখেন যা অন্যরা দেখতে পায় না। তবে বাবা এসব কথায় কখনোই বিশ্বাস রাখতেন না, তাঁর কাছে এসব ছিল কল্পনা, মন গড়া সাহিত্য। তাঁর দৃঢ় বিশ্বাস ছিল, আর সাহস নিয়ে আমরা 2013 থেকে 2015 সাল পর্যন্ত নিশ্চিন্তে সেই বাড়িতেই থাকলাম। কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি। কিন্তু 2016 সালের শুরুতে বাবা সিদ্ধান্ত নিলেন পরিত্যক্ত খালটা ভরাট করে তার ওপর নতুন অংশ তৈরি করবেন। কাজ শুরু হল, খাল ভরাট হল, আর কাঁঠাল গাছটা এক পাশে হওয়ায় কেটে না ফেলে গাছটার পাশেই বানানো হল একটা এক্সট্রা টয়লেট আর ওয়াশরুম। আমি আর আমার বড় ভাইয়া শিফট করলাম সেই নতুন অংশে, বাবা মা রইলেন পুরনো অংশে। অদ্ভুত ব্যাপার হল, খালের ওপর বানানো ঘরগুলো সবসময় অন্যরকম ঠান্ডা থাকত, গরমের দিনেও সেখানে একটা শীতল ভারী আবহাওয়া বিরাজ করত, আলোও কম ঢুকত, তাই দিনের বেলাতেও আমি লাইট চালিয়ে ঘুমাতাম।
অন্ধকার ঘরে একা ঘুমানো আমার পক্ষে কঠিন ছিল, এটাকে দুর্বলতা বা ভয় বলতে পারেন। সেদিন দুপুরে ভাইয়া বন্ধুদের সাথে বাইরে খেতে যায়, বাবা ব্যবসার কাজে বাইরে, আম্মু খাওয়ার শেষে ছোট খালার বাড়িতে বেড়াতে গেলেন। পুরো বাড়িতে আমি একা, ঘরের লাইট জ্বালিয়ে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। হঠাৎ স্বপ্নের ভেতর নিজেকে দেখতে পেলাম, পুরো বাড়ি অন্ধকার, বিদ্যুৎ নেই, বাতাস ভারী, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তারপর অনুভব করলাম আমার বুকের ওপর কেউ বসে আছে, সাত থেকে আট বছরের একটি বাচ্চার মতো আকৃতি, কিন্তু পুরো শরীর কালো, অস্বাভাবিক কালো, আর চোখ দুটো লাল, টকটকে লাল, যেন অন্ধকারের ভেতরে জ্বলছে। এক হাত দিয়ে সে আমার গলা চেপে ধরেছে। আমি দোয়া কালাম পড়ার চেষ্টা করছি, চিৎকার করতে চাইছি, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তার হাতের শক্তি ছিল অমানবিক, মনে হচ্ছিল কোনো দানব তার শক্তি দিয়ে আমাকে শেষ করে দিতে চাইছে। আমি হাত পা ছুঁড়ে লড়াই করছি, মনে হচ্ছিল মৃত্যু আর আমার মাঝে মাত্র কয়েক মুহূর্তের ব্যবধান। বুক ফেটে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। প্রায় আধা ঘন্টা ধরে সেই ধস্তাধস্তি চলল। হঠাৎ আমার চোখ খুলে গেল, আমি বুঝলাম আমি স্বপ্ন দেখছিলাম। কিন্তু ঠিক সেই মুহূর্তে শরীরের রক্ত যেন হিম হয়ে গেল, কারণ চোখ খুলে দেখি সত্যি সত্যি পুরো বাড়িতে বিদ্যুৎ নেই, ঘর অন্ধকার, নিস্তব্ধ, ভারী। স্বপ্ন আর বাস্তবের সীমারেখা যেন মিলিয়ে গেল। আমার শরীর ঘামে ভিজে গেছে, বুক ধড়ফড় করছে। আমি প্রাণপণে চিৎকার করে উঠলাম, আম্মুকে ডাকলাম, আর ঠিক তখনই আমি যা দেখলাম তা কোনো স্বাভাবিক মানুষ দেখতে চাইবে না। দরজার দিক থেকে যেন একটা ছায়া দৌড়ে এলো, স্বপ্নে দেখা সেই একই কালো অবয়ব, সে এসে আমার বুকের ওপরে উঠল। কিন্তু এবার সে গলা টিপল না, সে আমার বুকের ওপর শুয়ে পড়ল, আর ধীরে ধীরে আমার শরীরে মিশে গেল। মুহূর্তটা এমন ছিল যেন কেউ বরফের মতো ঠান্ডা কিছু আমার শরীরের ভেতরে ঢেলে দিচ্ছে। আমি আর এক সেকেন্ডও সেখানে থাকিনি, দরজা খুলে দৌড়ে বেরিয়ে গেলাম, রাস্তার পাশে গিয়ে দাঁড়ালাম হাঁপাতে হাঁপাতে। কিছুক্ষণ পর আম্মু এলেন, সব খুলে বললাম। তিনি বললেন,
এটা মনের ভুল, বেশি ভয় পেয়েছ, নামাজ পড়ো, আল্লাহর উপর ভরসা রাখো।
সেদিন রাতে আমার ঘুম আসেনি, এক অজানা শক্তির ভয়ে কাতর হয়েছিলাম। শেষমেশ অবয়বটা আমার শরীরের ভেতরে মিলিয়ে গেল। তাহলে কি সে এখনো আমার মধ্যেই আছে? নিজেকেও নিজের কাছে অচেনা লাগছিল। তারপর আল্লাহর রহমতে 2019 সাল পর্যন্ত আর কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি। কিন্তু আজও যখন সেই রাতের কথা মনে পড়ে, বুকের ভেতর কাঁটা দিয়ে ওঠে। ওটা কি শুধুই স্বপ্ন ছিল, নাকি দাদির সেই ভারী কথাটার পেছনে সত্যি কোনো অদৃশ্য রহস্য লুকিয়েছিল? যাই হোক, এবার চলুন ঘটনা দুইয়ে যাওয়া যাক। ঘটনা দুই। ঘটনা একের পর 2018 সালে আমার বড় ভাইয়ের বিয়ে হল। বিয়ের পর 2020 সালের এক নিস্তব্ধ রাতে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলাম। সেদিন ভাইয়া তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি গিয়েছিল, বাসায় শুধু আমি আর মা বাবা। রাত গভীর হতে হতে চারপাশ ডুবে গেল ঘন নিরবতায়। একটা কথা, আমার একটা অদ্ভুত খারাপ অভ্যেস আছে, বাসায় কেউ জেগে থাকলে আমি টয়লেটে যেতে পারি না, সবাই ঘুমিয়ে পড়ার অপেক্ষা করি। সেদিনও ঘড়ির কাঁটা যখন রাত একটা ছুঁল, আমি ধীর পায়ে উঠলাম। আমাদের টয়লেটটা তৈরি করা হয়েছিল সেই কাঁঠাল গাছটা ঘেঁষে, যেই গাছটার কথা আগেও বলেছি। চারপাশে নিস্তব্ধতা এমন যেন পৃথিবী থেমে গেছে। মনে হচ্ছিল মানুষ ঘুমিয়ে পড়লেও প্রকৃতি যেন জেগে উঠেছে, নিঃশব্দ কিন্তু সচেতন। আমি ঘরে বসে আছি, হঠাৎ স্পষ্ট পায়ের শব্দ, মনে হল ঠিক টয়লেটের সামনে এসে কেউ দাঁড়াল। শরীরের ভেতরটা হালকা কেঁপে উঠল, ভাবলাম হয়তো বাবা এসেছে। স্বাভাবিকভাবে কেউ টয়লেটের সামনে দাঁড়ালে ভেতরে থাকা মানুষ কাশির শব্দ দিয়ে ইঙ্গিত করে, আমিও কাশি দিলাম, একবার দুবার। তারপরে শুনলাম পায়ের শব্দ দূরে সরে যাচ্ছে, মনে একটু স্বস্তি এলো, ভাবলাম বাবা বুঝে চলে গেছে। কিন্তু মাত্র দুই তিন মিনিট পর আবার একই শব্দ, একই জায়গায় এসে থামা। এবার কেমন যেন অস্বস্তি হল, যদি বাবাই হয় তাহলে তো জানি আমি ভেতরে আছি, এত তাড়াতাড়ি আসবে কেন, ভাবলাম হয়তো মা। আবার কাশি দিলাম, আবার পায়ের শব্দ সরে গেল। এভাবে 10 থেকে 15 মিনিট ধরে একই ঘটনা ঘটতে লাগল। কেউ যেন আসে, দাঁড়ায়, আমি কাশি দিই, সে চলে যায়, আবার ফিরে আসে। নিস্তব্ধ রাতটা ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল, বুকের ভেতর অজানা চাপা ভয় জমতে লাগল। হঠাৎ মনে হল শুধু সামনে এসে দাঁড়ানো নয়, কেউ যেন টয়লেটের সামনে গোল করে ঘুরছে। যেমন কেউ এক জায়গায় বৃত্ত এঁকে হাঁটে, ঠিক তেমন পায়ের শব্দ, ধীর, মাপা কিন্তু স্পষ্ট। আমার শরীরের রক্ত যেন হঠাৎ দ্রুত স্রোতের মতো বইতে শুরু করল, হাত পা ঠান্ডা কিন্তু কপালে ঘাম। আমি ভেতর থেকে কাঁপা গলায় বললাম, কে?
বাবা, মা?
নিঃশব্দ, একটা উত্তর নেই। চারপাশের নীরবতা যেন আরো ঘন হয়ে এল। মনে হল শব্দগুলো কেবল আমার জন্যই ছিল, শুধু আমার কানে পৌঁছানোর জন্য। সেই মুহূর্তে হঠাৎ পুরনো কথা মনে পড়ে গেল, যেন অদৃশ্য কোনো সুতোয় সবকিছু জড়িয়ে আছে। ভয় এবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। ভাগ্যিস তখন স্মার্টফোন ছিল, টয়লেটে ফোন নিয়ে যাওয়া আমার অভ্যেস। কাঁপা কাঁপা হাতে বাবার নাম্বারে কল দিলাম, কয়েক সেকেন্ডের রিং। তারপর বাবা ঘুম জড়ানো কণ্ঠে বললেন,
হ্যালো, এত রাতে কল দিলি কেন?
আমি প্রায় ফিসফিস করে বললাম, বাবা তুমি কোথায়?
কোথায় আবার, রুমেই তো আছি, কি হয়েছে?
আমার গলা শুকিয়ে যাচ্ছিল।
তোমরা কি কেউ রুম থেকে বের হয়েছিলে?
না তো, আমরা ঘুমিয়ে আছি, তুই কোথায়?
সেই মুহূর্তে আমার ভয় যেন সত্যি রূপ নিল।
বাবা, আমি টয়লেটে, খুব ভয় পেয়েছি, তোমরা বাইরে এসো, তারপর আমি বের হব।
কিছুক্ষণের মধ্যে বাবা মা দুজনেই ঘর থেকে বের হয়ে টয়লেটের সামনে এসে দাঁড়ালেন। আমি দরজা খুলে বাইরে এলাম, চারপাশে তাকালাম। নিঃশব্দ উঠোন, কাঁঠাল গাছটা স্থির, কোনো ছায়া নেই, কোনো পদচিহ্ন নেই, কেউ নেই, সব কিছু স্বাভাবিক। কিন্তু বুকের ধুপ্পুকানি তখনও স্বাভাবিক হয়নি। পুরো ঘটনাটা খুলে বললাম। বাবার চোখে মুখে এক মুহূর্তের জন্য একটা চিন্তার ছায়া দেখেছিলাম, যেন তিনিও কিছু ভেবেছেন, কিন্তু আমাকে সাহস দেওয়ার জন্য বললেন,
আরে ও সব কিছু না, হয়তো কোনো পশু প্রাণী চলাফেরা করছিল, এই শব্দই পেয়েছিস।
তার কথা শুনে নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো সত্যিই তাই, হয়তো না। তবে আল্লাহর অশেষ সহমতে এর পর থেকে আমাদের বাসায় আর কখনো এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কিন্তু সেই রাতে কাঁঠাল গাছের পাশে সেই গোল করে ঘোরার শব্দ এখনো মাঝে মধ্যে গভীর রাতে মনে পড়ে, আর মনে হয় সত্যিই কি পশু প্রাণী ছিল, নাকি কেউ, মানে অন্য কেউ। ঘটনা 3। শুরুতেই বলেছিলাম আমাদের বাড়ি দুই সেতুর মাঝখানে, এক পাশে সড়ক সেতু আর এক পাশে রেল সেতু। দুই সেতুর যে কোনোটা পার হলেই ওপারে বিরল উপজেলা, নদীর এপার যেন শহর, ওপারটা পুরো গ্রাম। রেল সেতু পার হয়ে প্রায় 1.5 কিলোমিটার পশ্চিমে গেলে কাঞ্চন জংশন, সেখানে একটা ছোট দোকান গরুর মাংসের কোপ্তা আর ভাজা পোড়ার জন্য বিখ্যাত। আমাদের এলাকা তো বটেই, দূর দূরান্ত থেকেও মানুষ আসে সেই স্বাদের টানে। সাল 2021, ডিসেম্বরের শেষ দিক। উত্তরবঙ্গের শীত কেমন হয় তা শুধু যারা দিনাজপুর বা পঞ্চগড়ের দিকের মানুষ তারাই বোঝে। সন্ধ্যা 7টা মানেই যেন গভীর রাত, কুয়াশা এমন ঘন যে সামনে 5 হাত দূরেও ঠিক মতো দেখা যায় না। সেদিন আমি আর আমার বন্ধু, ধরা যাক তার নাম রাকিব, আমরা ঠিক করলাম কোপ্তা খেতেই হবে। দোকান তো সন্ধ্যার পরেই খুলে, তাই আমরা 7টার দিকে রওনা দিলাম রেল সেতুর উদ্দেশ্যে। ব্রিজ পার হতেই কেমন যেন একটা গা ছমছমে অনুভূতি ঘিরে ধরল, চারপাশ নিস্তব্ধ, মনে হচ্ছিল প্রকৃতি থেমে আছে, কিন্তু থেমে থেকেও যেন অপেক্ষা করছে, কিসের জন্য জানি না। রেল লাইন দিয়ে সোজা গেলে কাঞ্চন জংশন, আবার ব্রিজ পার হয়ে বাম দিকে নেমে একটা ছোট রাস্তা গেছে, সেটা রেল লাইনের পাশ দিয়ে চলে গেছে রেল স্টেশনের দিকে, মাঝখানে একটা ক্যানাল। রেল লাইনটা উঁচু বাঁধের মতো। আমরা যখন রেল লাইনের দিকে তাকালাম, দেখলাম কুয়াশা এত ঘন যে লাইনটাই যেন অদৃশ্য হয়ে গেছে। কিছুক্ষণ আগে এই কুয়াশার মধ্যে একটা ট্রেন দুর্ঘটনা ঘটেছিল, একজন মানুষ ট্রেনে কাটা পড়ে। তখন থেকেই কুয়াশার মধ্যে রেল লাইন ধরে হাঁটার সাহস কমে গেছে। আমি রাকিবকে বললাম,
নিচের রাস্তা দিয়ে যাই, রেল লাইনটা ভালো লাগছে না।
রাকিবও চুপচাপ মাথা নাড়ল। বুঝলাম ওর মনেও একই অস্বস্তি। আমরা নিচের রাস্তা ধরলাম, একটু এগিয়ে দুই রাস্তার মোড়। সেখানে একটা কালী মন্দির, চারপাশ ঘন গাছপালা, প্রায় জঙ্গল। সোজা গেলে কাঞ্চন জংশন, বায়ে গেলে মানপুর। সেই মন্দির পেরিয়ে ইটের ভাটা, তারপর প্রায় এক কিলোমিটার ফাঁকা জনশূন্য পথ। সেদিন অদ্ভুতভাবে আমরা দুজনেই চুপ। অন্যদিন হাসি ঠাট্টায় পথ কেটে যায়, কিন্তু সেদিন কোনো কথা নেই, শুধু হাঁটার শব্দ আর কুয়াশায় ভেজা শ্বাসের শব্দ। কষ্টে সৃষ্টে পৌঁছালাম কাঞ্চন জংশনে। ভিড় বেশি, বসার জায়গা নেই। রাকিব বলল,
পার্সেল করে নেই, রাস্তায় খেতে খেতে ফিরব।
আমরা কোপ্তা আর বড়া নিয়ে ফিরতে শুরু করলাম। প্রথমে কিছু ঘর বাড়ি, সব ঠিকঠাক। তারপর শুরু হল সেই ফাঁকা রাস্তা, যেখানে আলো নেই, মানুষ নেই, শুধু কুয়াশা আর শীতল বাতাস। হঠাৎ আমাদের দুজনেরই মনে হল পিছনে কেউ আছে। আমরা কিছু বলিনি, কিন্তু একসাথে থেমে গেলাম। রাকিব ফিসফিস করে বলল,
কিরে পিছনে কে?
আমরা ঘুরে তাকালাম, আর যা দেখলাম তার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। ঠিক এক হাত পেছনে দাঁড়িয়ে আছে এক সাদা ধবধবে প্রাণী, দেখতে কুকুরের মতো কিন্তু আকারে অনেক বড়, অস্বাভাবিক বড়। তার সাদা পশম কুয়াশার মধ্যেও জলজল করছে, আর তার চোখ, সেই চোখ দুটো আমাদের দিকে স্থির তাকিয়ে আছে, নড়ছে না, পলক পড়ছে না। আমাদের শরীর জমে গেল, মুখে শব্দ নেই। রাকিব কাঁপা গলায় বলল,
ধীরবাড়ি।
আমি সাথে সাথে ওর হাত চেপে ধরলাম,
না এটা সাধারণ কিছু না।
হঠাৎ মনে পড়ল, অনেকে বলে আগুনে এরা বেশ দূরে থাকে। আমি বললাম,
তোর লাইটার বের কর, আগুন জ্বালা।
রাকিব লাইটার জ্বালাল, ছোট্ট শিখা কুয়াশা কেটে উঠল। অবিশ্বাস্যভাবে আমরা সামনে এক পা বাড়াতেই সেই প্রাণীটা থেমে গেল, কিন্তু লাইটার বন্ধ করতেই এক নিমিষে আবার আমাদের ঠিক এক হাত পেছনে এভাবে চলতে লাগল। আগুন জ্বলছে, ও থেমে যাচ্ছে, আগুন নিভলেই ও সামনে। আমাদের বুক ধুক ধুক করছে, ঠান্ডায় নয়, ভয়। কিছু দূরে একটা চিকন আইল দিয়ে রেল লাইনে ওঠা যায়। আমি বললাম,
রেল লাইনে উঠি? ওঠা হয়তো উঠতে পারবে না।
আমরা লাইটার জ্বালিয়ে ধীরে ধীরে আইল ধরে রেল লাইনে উঠলাম। উপরে উঠতেই প্রাণীটা নিচে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে রইল, সেই দৃষ্টিতে যেন এক অদ্ভুত ক্ষোভ। আমরা হাঁটতে লাগলাম। কালী মন্দির তখন প্রায় পৌনে এক কিলোমিটার দূরে। পেছনে তাকালাম, ও নেই। মনে হল হয়তো বেঁচে গেলাম, কিন্তু ঠিক কালী মন্দিরের কাছে পৌঁছাতেই অসম্ভব এক ঘটনা ঘটল। প্রথমে মন্দির, তারপর একটু ঘন গাছপালা, তারপর রাস্তা, তারপর ক্যানেল, তারপর রেল লাইন। আমরা রেল লাইনে, হঠাৎ মন্দিরের দিকের জঙ্গল থেকে সাদা কুকুর আকৃতির ওই প্রাণীটি ঝাঁপিয়ে বেরোল, দু তিন লাফে সরাসরি আমাদের সামনে। লাইন থেকে কালী মন্দির প্রায় 200 ফিট দূরত্ব। এই 200 ফিট মনে হল 10 সেকেন্ডে সে পার হল, লাফ দিয়ে চলে এলো আমাদের সামনে। এটা কোনো স্বাভাবিক প্রাণীর পক্ষে করা সম্ভব নয়। আমরা ওকে অনেক পেছনে, অর্থাৎ পৌনে এক কিলোমিটার পেছনে রেখে এসেছিলাম। তাহলে ইলুকোর থেকে? একই চেহারা, একই জলজলে সাদা শরীর, একই স্থির চোখ। এবার তার চোখে স্পষ্ট হিংস্রতা। রাকিব চিৎকার করে কান্না করছিল, আমি দোয়া পড়ছিলাম। আমরা আর কিছু ভাবার সময় পেলাম না। দোয়া দরুদ পড়তে পড়তে লাইটার জ্বালালাম, সে আবার থামল, কিন্তু এক পা, তারপর এক পা দুই পা করে ধীরে ধীরে এগোচ্ছে। সামনে ব্রিজের বাজার, চার রাস্তার মোড়। আমি জানি, আমরা জানি, সেখানে আলো আছে, মানুষ আছে, কোনো মতে যদি সেখানে পৌঁছাতে পারি। আমরা হাঁটছি, সে এগোচ্ছে, লাইটার জ্বলছে, শ্বাস ভারী হচ্ছে, ঠিক ব্রিজের কাছাকাছি পৌঁছাতেই হঠাৎ সে নেই, এক মুহূর্তে নেই, যেন ছিলই না কখনো। আমরা বাজারে ঢুকতেই রাকিব থপ করে মাটিতে বসে পড়ল অজ্ঞান। আশেপাশে দু একজন পানি ছিটাল, আমি এক পাশে বসে হাঁপাচ্ছি, হাত কাঁপছে। বাড়িতে ফোন করা হল, রাকিবের বড় ভাই এসে আমাদের নিয়ে গেল। পরের দুই তিন দিন আমরা দুজনেই জ্বরে পড়ে রইলাম, শরীরের জ্বর কমেছে, কিন্তু সেই সাদা চোখের দৃষ্টি আজও মাঝে মধ্যে কুয়াশা নামলে মনে পড়ে। ওটা কি সত্যিই একটা কুকুর ছিল নাকি অন্য কিছু যে কুয়াশার আড়াল থেকে আমাদের অনুসরণ করছিল? যাচ্ছি চার নাম্বার ঘটনায়। ঘটনা তিনে বলেছিলাম, রেলব্রিজ পার হয়ে রেললাইনের বাঁদিকের সরু রাস্তা সোজা চলে গেছে কাঞ্চন জংশনের দিকে। কিছুদূর এগোলেই এক নিঃশব্দ কালী মন্দির, আর সেই মন্দিরের পাশ কাটিয়েই বাঁদিকে ঢুকে গেছে মানপুরের পথ। একটা পথ যার প্রতিটি বাঁকে লুকিয়ে আছে অদৃশ্য কারো শ্বাস প্রশ্বাস। যে ঘটনার কথা বলব সেটি সেই মানপুরেরই। সময় 2023 সালের অক্টোবর, দিনাজপুর সদরের লক্ষ্মীতলা বাজার, দিনাজপুর ফুলবাড়ি হাইওয়ে ধরে জমজমাট এক জায়গা। সেখানে একটি বিখ্যাত হোটেল হাঁসের মাংসের জন্য, যার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। গভীর রাতেও সেখানে ভিড় লেগেই থাকে। সেদিন রাতে ঠিক 10টায় আমি, আমার ছোট কাজিন মিনহাজ, তার বন্ধু প্রান্ত, আমার বন্ধু তাসকিন, সব ছদ্মনাম, প্ল্যান করলাম লক্ষ্মীতলায় গিয়ে জমিয়ে খাওয়া হবে। কিন্তু ঠিক তখনই তাসকিন বলল,
আগে পুকুরের মাছের খাবার দিয়ে আসতে হবে, তারপর যাব।
তাসকিন আর তার বড় ভাই মানপুরের চারটি পুকুর ভাড়া নিয়েছিল মাছ চাষ করার জন্য। জায়গাটা নদীর ওপারে, বিরল উপজেলার ভেতরে, আমাদের শহর থেকে প্রায় 12 কিলোমিটার পশ্চিমে, আর লক্ষ্মীতলা পূর্বে প্রায় 15 কিলোমিটার। মানে আগে পুকুরে গেলে রাত অনেক হয়ে যাবে। আমরা অনেক বুঝালাম, আগে খেয়ে আসি তারপর যাস, কিন্তু তাসকিন যেন এক অদৃশ্য জেদের বসে বারবার বলছিল আগে খাবার দিতেই হবে। তিনটা বাইক নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। সময় গড়িয়ে রাত 11টা। লক্ষ্মীতলায় যাওয়ার ঠিক হবে না এই সিদ্ধান্তে যখন পৌঁছে গেছি, তখন তাসকিন হঠাৎ বলল,
এত রাতে আমি একা ব্রিজ পার হয়ে মানপুর যাব, তোরা তো জানিস ওই রাস্তা কেমন, আমি একা পারব না।
তার কণ্ঠে ছিল অদ্ভুত এক দ্বিধা, এক চাপা ভয়। বন্ধুকে একা পাঠানো যায় না এই ভেবে শেষমেশ আমরা ঠিক করলাম সবাই মিলে যাব, খাবার দিয়ে দ্রুত ফিরে আসব। নদীর সড়ক সেতু পেরিয়ে আমরা রেল লাইনের পাশের রাস্তা ধরে এগোলাম। কালী মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় বাতাসটা যেন হঠাৎ ঠান্ডা হয়ে উঠল। রাতের নিরবতা এত ঘন যে বাইকের শব্দও অস্বাভাবিক লাগছিল। মানপুরের রাস্তা দিনে যেমন নির্জন, রাতে তা হয়ে ওঠে রহস্যে মোড়া। দুপাশে বিশাল গাছ, কোথাও ঝোপঝাড়, কোথাও অন্ধকার, এমন ঘন যেন আলো গিলে খাচ্ছে। মনে হচ্ছিল আমরা 200 বছর আগের কোন জনশূন্য রাজ্যে ঢুকে পড়েছি। মানপুরে ঢোকার আগে মেইন রাস্তা থেকে বাঁদিকে ঢুকতে হয়। 2 কিলোমিটার দীর্ঘ এক ফাঁকা পথ, দুপাশে জমি, কোনো বাড়িঘর নেই, নেই কোনো আলো। মিনহাজ আর তাসকিন অনেকটা এগিয়ে গিয়েছিল, আমি আর প্রান্ত পেছনে। আমরা চিৎকার করে ডাকলাম,
একসাথে যাই,
কিন্তু তারা যেন শুনতেই পেল না। ঠিক সেই 2 কিলোমিটার ফাঁকা রাস্তায় ঢুকেই বুকের ভেতর কেমন অজানা চাপ অনুভব করলাম। শরীরের ভেতর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। মনে হচ্ছিল আমরা যেন কারো রাজ্যে অনুমতি ছাড়া ঢুকে পড়েছি। বাঁকটার কাছে পৌঁছাতেই হঠাৎ হেডলাইটের আলোয় যে দৃশ্য আমরা দেখতে পেলাম, আজও ভাষায় প্রকাশ করা কঠিন। প্রায় 8-10 জন বৃদ্ধা, সবাই কালো পরখা পরা, মুখগুলো আগুনে পোড়া, যেন ঝলসে গেছে। তারা আমাদের দিকে মুখ করে আছে, আর সবার একই চেহারা, একই দূরত্ব বজায় রেখে, ঠিক যেন স্কুলের লাইনে দাঁড়ানো ছাত্রছাত্রীদের মতো সোজা সারি, আর তাদের ঠোঁটে অস্বাভাবিক এক মুচকি হাসি। পেছনে বসা প্রান্ত চিৎকার করে উঠল,
এটা কি?
আমার পুরো শরীরের লোম খাড়া হয়ে গেল। মনে হচ্ছিল আমরা অন্য কোনো এক জগতে ঢুকে পড়েছি। হাত কাঁপছিল, বাইক নিয়ন্ত্রণ হারাতে বসেছিল, কিন্তু থামার সাহস হয়নি। ওদের পাশ কাটিয়ে যেন প্রাণ নিয়ে ছুটে গেলাম। মিনহাজ আর তাসকিনকে সব বলতেই আমরা তিন মিনিটের মধ্যে আবার ফিরে গেলাম সেই জায়গায়। যুক্তি বলছিল, ওরা তো আমাদের বিপরীত দিকে যাচ্ছে, এতদূর যেতে পারেনি। কিন্তু অবাক ব্যাপার, পুরো সেই 2 কিলোমিটার রাস্তা খুঁজেও কিছুই নেই। না কোনো মানুষ, না কোনো শব্দ, না কোনো ছায়া। প্রান্তর মুখ সাদা হয়ে গিয়েছিল, তার গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। তাসকিন অস্বাভাবিক চুপ, যেন সে কিছু জানে কিন্তু বলতে চাইছে না। পুকুরে খাবার দিয়ে তিনটি বাইক একসাথে একই গতিতে শহরে ফিরল। কেউ আর কথা বলেনি, সবাই আতঙ্কে গুটিয়ে বাসায় ঢুকে গেলাম। সারা রাত ঘুম আসেনি, মনে শুধু এক প্রশ্ন, আমরা কি দেখলাম? পরদিন সবাই তাড়াহুড়ো করে কাজ করে ফ্রি হয়ে সন্ধ্যায় আবার চায়ের দোকানে বসলাম। তাসকিনের চোখে মুখে অদ্ভুত চাপা ভাব, সেই তাসকিনের দিকে তাকিয়ে তাকে প্রশ্ন করতে লাগলাম। বারবার সে এড়িয়ে যাচ্ছিল। জোরাজুরি করতে সে অবশেষে বলল,
তোরা যে 1.5 কিলোমিটার রাস্তায় ওই জিনিসটা দেখেছিস, ওই রাস্তাটা সুবিধার না। দিনে মানুষ ব্যবহার করে, কিন্তু রাতে একদম মনে হয় অন্য কারো।
তারপর সে বলল তার বড় ভাইয়ের সাথে ঘটা ঘটনা। কিছুদিন আগে তার বড় ভাই পুকুরে খাবার দিয়ে বাড়ি ফেরার পর তার 2 মাস বয়সী শিশুটি অকারণে প্রচণ্ড কান্না শুরু করে। দিনাজপুর মেডিকেল, অরবিন্দ শিশু হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক, পার্সোনাল ডাক্তার, পরীক্ষা, কিছুতেই কারণ ধরা পড়ে না, কান্না থামে না। প্রতিবেশীরা জানতে পারলে এক হুজুরের ঠিকানা দেন। ভাইয়া ভাবি তার সন্তানকে নিয়ে হুজুরের কাছে যান। হুজুর সবকিছু শুনে বলেন কাল বাসায় যাবেন। পরের দিন তিনি বাড়িতে এলে পুরো বাড়ি ঘুরে দেখেন এবং বড় ভাইকে আলাদা করে ডেকে বলেন, সেদিন নাকি পুকুর থেকে ফেরার পথে রাস্তায় এক জিনের বাচ্চা খেলছিল, বাইকের সামনে পড়ে তার আঘাত লাগে। সেই জিনের বাবা মা রাগে তার পিছু নিয়ে বাসা পর্যন্ত আসে আর প্রতিশোধ হিসেবে তার শিশুকে বিরক্ত করছে। হুজুর বলেন, আমার 2-3 দিন সময় লাগবে, তারপর তিনি আবার বাড়িতে আসবেন। ততক্ষণে তিনি বাচ্চাকে একটি তাবিজ দিয়ে যান। তারপর 2-3 দিন পর তিনি ফিরে এলেন। হুজুর নাকি তার জিনের মাধ্যমে সেই জিনকে বোঝানোর চেষ্টা করেছে। জিনটি কিছুতেই মানছিল না। এক পর্যায়ে জিনটি কিছু শর্ত দেয় এবং সদকা দিতে বলে, ভাইয়াকে ক্ষমা চাইতে বলেন। বড় ভাই তা করেন, এরপর আর কোনো সমস্যা হয়নি। তাসকিন বলল, তারপর থেকেই আমি রাতে একা যাই না। তোদের সেদিন নিয়ে গিয়েছিলাম কারণ একা যেতে ভয় লাগছিল। ওই গ্রামে যারা রাতে দেরি করে ওই রাস্তা দিয়ে যায়, প্রায় ওই কালো বোরখা পরা বৃদ্ধাকে দেখতে পায়। আজও ভাবি সেই কালো বোরখার বৃদ্ধার রহস্য আসলে কি, আপনাদের জানা থাকলে দয়া করে বলবেন। ঘটনা পাঁচ কোনো এক রাতের নয়, কোনো নির্দিষ্ট তারিখের নয়। এটা আমার জীবনের সাথে জড়িয়ে থাকা এক রহস্যময় অধ্যায়, যেখানে স্বপ্ন আর বাস্তবের সীমানা বারবার গলিয়ে গেছে। আজ আপনাদের সামনে সেই অদ্ভুত শিউরে ওঠা সত্যগুলোই তুলে ধরছি। এক সময়ে আমি এক ধরনের স্বপ্ন দেখতাম, ভয়াবহ, অস্বস্তিকর আর অকারণ কান্নায় ভরা স্বপ্ন। গভীর রাতে দেখতাম কেউ একজন মারা গেছে, মুখটা অপরিচিত, দৃশ্যটা অস্পষ্ট, কিন্তু মৃত্যুর পরিবেশটা ছিল একেবারে বাস্তবের মতো ঠান্ডা ও ভারী। স্বপ্নের ভেতরেই আমি বুঝতে পারতাম কেউ চলে গেছে চিরতরে, কিন্তু আসল আতঙ্ক শুরু হতো সকালে। ঘুম ভাঙার পর কিছুক্ষণের মধ্যেই খবর আসত আমাদের আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে বা পরিচিত কারো মৃত্যু হয়েছে। প্রথম প্রথম এটা কাকতালীয় ভেবেছিলাম, কিন্তু যখন ঘটনাটা একটানা বারবার দিনের পর দিন ঘটতে লাগল, তখন বিষয়টা আর সাধারণ মনে হয়নি। ঘুমোতে যাওয়ার আগে বুকের ভেতর কেমন একটা অজানা ভয় কাজ করত, আজ আবার কাকে দেখব, আর সকালে কি শুনব। আমার বাবা মাও আতঙ্কে থাকতেন, ধীরে ধীরে তারাও যেন বিষয়টাতে অভ্যস্ত হয়ে গেলেন, কিন্তু সেই অভ্যস্ততার ভেতরেও ছিল চাপা ভয়, এক অদৃশ্য অপেক্ষা। আমাদের এলাকায় এক আন্টি আছেন, বাবা মার সাথে তার খুব ভালো সম্পর্ক। দীর্ঘদিন ধরে তার স্বামী এক কঠিন রোগে আক্রান্ত হয়ে প্যারালাইজড অবস্থায় বিছানায় পড়েছিলেন। ডাক্তার শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে বলেছিলেন, বাসায় নিয়ে যান, যা খেতে চাই খাওয়ান, সময় বেশি নেই। এক রাতে আমি ঘুমালাম, ভোরের দিকে স্বপ্ন শুরু হল, দেখলাম আমার বাবা আর মা দুজনেই মারা গেছেন, দাফনও সম্পন্ন হয়েছে, চারিদিকে শোকের পরিবেশ, আমি একা দাঁড়িয়ে আছি, বুক ফেটে কান্না করছি, অসহায়, ভেঙে পড়া। স্বপ্নের কান্না এতটাই তীব্র ছিল যে কান্না করতে করতেই আমার ঘুম ভেঙে যায়, চোখ খুলে দেখি সব ঠিক আছে, এটা স্বপ্ন, শুধুই স্বপ্ন। কিন্তু বুকের ধরফর করাটা থামছিল না। সকালে আমি পুরো স্বপ্নটা বাবা মাকে খুলে বললাম, কথা শেষ হতেই বাবার মুখের রং বদলে গেল, চোখে মুখে এক অদ্ভুত চিন্তার ছাপ, যেন তিনি ভেতরে ভেতরে সবকিছু মিলিয়ে নিচ্ছেন। কোনো কথা না বাড়িয়ে বাবা সোজা চলে গেলেন সেই আন্টির বাড়িতে, গিয়ে বললেন,
আপনার স্বামীকে আজ ভালোভাবে পাক পবিত্র হয়ে গোসল করতে বলবেন।
কথাটা শুনে আন্টি কেঁপে উঠলেন, কাঁপা গলায় বললেন,
কেন ভাই, কি হয়েছে?
বাবা শান্তস্বরে বললেন,
তেমন কিছু না, অসুস্থ মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো, তাই বললাম।
বাবার কথা মতো সেদিন আন্টি তার স্বামীকে গোসল করালেন, পরিষ্কার কাপড় পরালেন, আর অবিশ্বাস্য হলেও সত্য, সেই দিনই, ঠিক সেদিনই তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরদিন আন্টি বাবাকে বললেন,
আপনি কিভাবে বুঝলেন?
বাবা প্রথমে কিছুতেই বলতে রাজি হচ্ছিলেন না, কিন্তু জোরাজোরিতে শেষে বললেন,
আমার ছোট ছেলে যখন স্বপ্নে কাউকে মারা যেতে দেখে, তখন আমাদের আশেপাশে কেউ মারা যায়, কাল রাতে সে স্বপ্ন দেখেছিল, তাই সন্দেহ হয়েছিল।
এই কথা ছড়িয়ে পড়তেই আশেপাশে বিষয়টা জানাজানি হয়ে যায়, আর ঠিক তখন থেকেই, হঠাৎ করেই, আমার সেই ধরনের স্বপ্ন দেখা বন্ধ হয়ে যায়। অদ্ভুত না? আমি বুঝতে পারলাম, আমি যখন কোনো স্বপ্ন মানুষের সাথে শেয়ার করি, তখন সেই স্বপ্নের ধারাবাহিকতা থেমে যায়। এর পরও আরও কিছু অদ্ভুত স্বপ্ন দেখতাম, কিন্তু যতবারই কাউকে বলেছি, ঠিক ততবারই সেই স্বপ্নগুলো হারিয়ে গেছে। তাই এখন একটা ভালো স্বপ্ন দেখি এবং চাই না সেটাও বন্ধ হয়ে যাক। ক্ষমা করবেন, সেটি আর বললাম না। অদৃশ্য উপস্থিতি, স্বপ্নের বাইরে আমার জীবনে আরও কিছু অভিজ্ঞতা আছে। আমি যখন ঘরে একা শুয়ে থাকি, প্রায়ই মনে হয় আমি একা নই। রুমের বাতাস ভারী হয়ে ওঠে, নিঃশ্বাসের শব্দ যেন দ্বিগুণ লাগে, মনে হয় আমার পাশেই কেউ আছে, অদৃশ্য, নিঃশব্দ, কিন্তু উপস্থিত। সবচেয়ে ভয়ের মুহূর্তগুলো ঘটে ঘুমের মধ্যে, হঠাৎ করে খাট এমনভাবে নড়ে ওঠে যেন কেউ একজন ধীরে ধীরে খাটে উঠে বসল, ঠিক যেমন একজন একা শুয়ে আছে, আরেকজন পাশে উঠলে খাট তুলে ওঠে। চোখ খুলে দেখি আমি একা, কিন্তু সেই নড়াচড়াটা ছিল একেবারে বাস্তব। প্রায়ই অনুভব করি আমার পাশে কেউ শুয়ে আছে, কারো দৃষ্টি আমার উপর স্থির, অথচ কাউকে দেখা যায় না। আর সবকিছুর মাঝেও যে অনুভূতিটা কখনো মুছে যায় না, ঘটনা একের সেই অবয়ব। আমি স্পষ্ট দেখেছিলাম সে আমার শরীরে প্রবেশ করেছিল, কিন্তু তাকে কখনো বের হতে দেখিনি। যতই ভুলতে চাই, মনে হয় সে এখনো আছে আমার ভেতর, আমার সাথে। যতদিন এই শরীর থাকবে, সেও থাকবে। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া পাঁচটি সত্য, অপ্রত্যাশিত ও অস্বস্তিকর অভিজ্ঞতা, যা আজ প্রথমবার শেয়ার করলাম ভূত ডট কমে। জানি না ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগবে, কিংবা ভূত ডট কমে শেয়ারের জন্য কতটা উপযোগী, তবে আমি এই অভিজ্ঞতাগুলো শেয়ার করতে চেয়েছি, এবং যদি আপনারা শেয়ার করেন তাহলে সত্যি আনন্দিত ও কৃতজ্ঞ থাকব। আর যদি সম্প্রচার হয় অবশ্যই জানাবেন শ্রোতা বন্ধুদের কেমন লেগেছে আমার ঘটনাগুলো। আমি নিয়মিত ভূত ডট কম শুনি এবং ঘটনা সংগ্রহ করা আমার এক ধরনের নেশায় পরিণত হয়েছে। আমাদের পাইকারি ফলের আড়তে বিভিন্ন প্রান্ত থেকে খুচরা ফল বিক্রেতারা ফল কিনতে আসেন, সুযোগ পেলেই আমি তাদের জীবনে ঘটে যাওয়া অদ্ভুত বা রহস্যময় অভিজ্ঞতার কথা জানতে চাই। অনেকেই আগ্রহ নিয়ে তাদের গল্প শেয়ার করেন। এভাবে আমার কাছে বেশ কিছু ঘটনা জমে আছে, যেগুলো সময় করে পর্যায়ক্রমে পাঠানোর ইচ্ছা রয়েছে। বিশেষ করে লিচু বাগান ঘিরেও কিছু রহস্যময় ঘটনা আছে, সেগুলো একদিন জানাবো ইনশাল্লাহ। রাসেল ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে আমাদের জন্য এই অসাধারণ প্ল্যাটফর্ম উপহার দিয়ে আসছেন, যেখানে আমরা নিজের জীবনের অজানা অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারি এবং অন্যের ঘটনাগুলো শুনে শিহরিত হই। তাঁর প্রতি রইল কৃতজ্ঞতা। সকল শ্রোতা ও ভূত ডট কম পরিবারের মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, ভূত ডট কম দীর্ঘজীবী হোক। এই বলে তিনি তার ঠিকানা দিয়েছেন, নাম দিয়েছেন, ফোন নাম্বার দিয়েছেন, যেগুলো আমি প্রকাশ করছি না। আশা করছি এই ঘটনাটি, এই অসম্ভব সুন্দর ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এখানে বন্ধু রিলেটেড বেশ কিছু জায়গা রয়েছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা শুনেছেন, দেখেছেন, বন্ধুদের নিয়ে কোথাও গিয়ে তারা যে দৃশ্যগুলো অবলোকন করেছেন বা দেখতে পেয়েছেন, সেই দৃশ্যগুলো আপনার মাথার মধ্যেও হয়তো বহুদিন ধরে জায়গা করে নেবে। তো এই ছিল আমাদের ভয়ের রাজ্যে হারিয়ে যাওয়ার একটা চমৎকার ঘটনা। আশা করছি ভালো লেগেছে আপনাদের। বন্ধু রিলেটেড আপনাদেরও যদি কোনো ঘটনা থাকে পাঠিয়ে দিন আমার কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন, অর্থাৎ সাবজেক্টে গিয়ে লিখুন অচিনপুর, তারপরে ঘটনা শুরু করুন। আশা করছি আপনার ঘটনা আমরা পেয়ে যাব এবং সবাই আপনার ঘটনা শুনে হারিয়ে যাবে ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। পরের ঘটনায় যাব, তবে তার আগে দারুণ একটা খবর জানিয়ে দেব আপনাদেরকে, আর সেটি হচ্ছে এখন চাইলেই স্ট্রিম করে হারিয়ে যাও ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে, কারণ এয়ারটেল দিচ্ছে 4GB স্ট্রিমিং 24 ঘন্টা মাত্র 29 টাকায়। তাই স্ট্রিম করো ইউটিউব ইচ্ছে মতো, কানেক্টেড থাকো বন্ধু সহ সারা দুনিয়ার সাথে টিকটক, স্ন্যাপচ্যাট, লাইকিতে। অফারটি পেতে ভিজিট করো মাই অ্যাটল্যাপ অথবা ডায়াল করো *4*0029#। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমি আসিফ, ছদ্মনাম, বলছি চাপাই নবাবগঞ্জ জেলার নাচল থানা থেকে। এটি আমার ভূত.com এ পাঠানো দ্বিতীয় ঘটনা। গত 2 সপ্তাহ আগে একটি ঘটনা শেয়ার করেছি, সেটা সিলেক্ট হয়েছে কিনা এখনো জানি না। জানি ঘটনা ভালো লাগলে একদিন না একদিন সিলেক্ট হবে, তাই দ্বিতীয় ঘটনাটিও শেয়ার করে দিলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন, কারণ আপনার কণ্ঠে প্রতিটি ঘটনা হয়ে ওঠে প্রাণবন্ত। বেশি কথা না বলে সরাসরি ঘটনায় যাই। আমরা যারা 90-এর দশকের ছেলে মেয়ে আছি, তাদের কাছে ছেলেবেলায় মাছ ধরা, আম কুড়ানো, তাল কুড়ানো এসব নেশার মতো ছিল। আজকের ঘটনাটি তাল কুড়ানোকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি নির্মম ঘটনা। এখানে আমাদের গ্রামের কিছু বর্ণনা দিয়ে রাখি। গ্রামের নাম দরবেশপুর। গ্রামের মাঝখানে একটা পুকুর আছে যেটার নাম পীরপুকুর। গ্রাম এবং পুকুরের নামকরণের পেছনের ইতিহাস আমি ঘটনার শেষে বর্ণনা করব। তো পুকুরের উত্তর পশ্চিম পাশে আছে একটি পরিত্যক্ত দরগা, দক্ষিণ পশ্চিম পাশে একটি পুরাতন বটগাছ এবং সাথে কয়েকটি তালগাছ। সে তালগাছের তালগুলো অন্যান্য তালের চেয়ে সুমিষ্ট এবং বড়, তাই স্বভাবতই ওই তালগুলোর প্রতি সবার লোভ একটু বেশিই থাকত। পুকুরের একেবারে পূর্ব পারে আমাদের বাড়ি, এবং আমাদের বাড়ির 2 বাড়ি পরেই আমার বন্ধু রাশেদের বাড়ি। আজকের ঘটনাটি মূলত এই রাশেদের সাথে ঘটে যাওয়া একটি নির্মম ঘটনা, যার প্রত্যক্ষ সাক্ষী আমি সহ গ্রামের অনেকেই। ঘটনায় কিছু সেন্সিটিভ বিষয় থাকায় আমি আমার বন্ধুর ছদ্মনাম ব্যবহার করছি। আমাদের গ্রামের অধিকাংশ বাড়ি হচ্ছে মাটির 2 তলা বিশিষ্ট। ঘটনাটি যখন ঘটে সেটা 2009 সালের ভাদ্র মাসের কোন একটা রাত, যখন চারিদিকে পাকা তালের মিষ্টি গন্ধে মাখামাখি। সামনে আমার SSC পরীক্ষা, তাই আমি অনেক রাত পর্যন্ত পড়তাম। সেদিন রাত প্রায় 12:30টার দিকে আমি 2 তলায় আমার পড়ার টেবিলে বসে পড়ছি। ঠিক সেই সময় ধুম করে তাল পড়ার শব্দ কানে আসলো। পড়া বন্ধ করে কিছুক্ষণ ভাবলাম, তালটা কুড়াতে যাব কিনা ভাবতে ভাবতে নিচে কারো দৌড়ে যাওয়ার শব্দ কানে আসলো। বুঝলাম এটা আর কেউ নয়, আমার বন্ধু রাশেদ। তাই আমি কিছু না ভেবে পড়ায় মনোযোগ দিলাম, কিন্তু লক্ষ্য রাখলাম যে রাশেদ কখন ফেরত আসে। সে ফেরত আসলে ওর সাথে কয়েকটা কথা বলবো। প্রায় ২০ মিনিট অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তার আসার কোনো শব্দ পাই না। তার মিনিট পাঁচেক পরে হঠাৎ একটা ভয়াল চিৎকার কানে ভেসে আসলো,
ও মা গো আমাকে মেরে ফেলল,
বলেই আর কোনো সাড়া শব্দ নেই। এটা আর কেউ নয়, আমার বন্ধু রাশেদের চিৎকার। আমার বুঝতে বাকি থাকল না, তাড়াহুড়ো করে নিচে নেমে বাসা থেকে বের হয়ে দৌড়ে গেলাম তালগাছের দিকে। ততক্ষণে আশেপাশের বাড়ি থেকে আরো কয়েকজন বেরিয়ে এসেছে। কাছে গিয়ে দেখি রাশেদ মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং তার পাশে একটা তাল পড়ে আছে। সকলেই অবাক হয়ে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে এবং কি হয়েছে সেটা বোঝার চেষ্টা করছে। কাছে গিয়ে পুকুর থেকে পানি তুলে তার চোখে মুখে ঝাপটা দিলাম, বুকে চাপ দিলাম, মুখে বাতাস দিলাম। এভাবে প্রায় ৩০ মিনিট পরে তার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর সে ভয়াল দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে দেখছে। একটু স্বাভাবিক হলে আমি তাকে জিজ্ঞেস করলাম,
কিরে কি হয়েছিল তোর, মাথায় কি তাল পড়েছিল, তোকে দেখেছিস?
সে ভয়ে কাঁপছে আর বলছে,
পানি, একটু পানি দাও, আমি পানি খাবো।
পাশের একটা বাড়ি থেকে পানি এনে রাশেদকে দেয়া হল। সে সঙ্গে সঙ্গে এক নিঃশ্বাসে সবটুকু পানি খেয়ে নিল। তারপর বলতে শুরু করল,
প্রতিদিনের মতো আজকেও আমি খাওয়া দাওয়া শেষ করে পড়ার টেবিলে বসে পড়ছিলাম, হঠাৎ তাল পড়ার শব্দ কানে আসলো আর আমি তালের লোভে রাত কয়টা বাজে সেটা খেয়াল না করেই দৌড় দিয়ে বের হই তালটা নেয়ার জন্য। এক দৌড়ে আমি তালতলা আসি এবং অনেক খোঁজাখুঁজির পর একটা ঝোপের মধ্যে তালটা পাই। পরে তালটা কুড়িয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করি। এরপর যখন তোদের বাড়ির দরজার কাছে আসি ঠিক তখন আরেকটি তাল পড়ার শব্দ পাই এবং আমি সাথে সাথে তালটি নেয়ার জন্য দৌড় দিই। অনেক খোঁজাখুঁজির পর তালটি না পেয়ে ভাবলাম পানিতে পড়ে ডুবে গেছে মনে হয়। এই ভেবে পুনরায় বাড়ির দিকে রওনা হই। আর কিছুক্ষণ যেতেই আবারও একটি তাল পড়ে এবং আমি আবারও গাছের দিকে যাই, কিন্তু এবারও অনেক খোঁজাখুঁজির পর তালটা পেলাম না। তখন আমার গা একটু শিউরে ওঠে এবং আমি আবার বাড়ির পথে হাঁটা শুরু করি। গাছ থেকে একটু সরে আসতেই আবারও তাল পড়ে, তবে এবার একটি নয়, একসাথে জোড়া তাল, মানে দুইটা তাল পড়ে। মনের মধ্যে একটু ভয় কাজ করলেও তেমন কিছু না ভেবে আমি আবারও তালগুলো নেয়ার জন্য গাছের কাছে যাই এবং সামনেই একটা ভালো তাল পেয়ে যাই। এই তালটা নেয়ার পর আমি দ্বিতীয় তালটি খুঁজতে থাকি এবং এক পর্যায়ে সেটিও একটি ঝোপের মধ্যে দেখতে পাই। পরে ওই তালটি তুলতে গিয়ে আমার একটু অস্বাভাবিক লাগে, একটু জোরে শক্তি দিতেই তালটি তুলতে সক্ষম হলাম, কিন্তু কেন যেন আমার মনে হতে লাগলো যে তালটি অনেক গরম হয়ে আছে এবং আমি হাত দিয়ে এক গুচ্ছ চুল ধরে আছি। আমি লাইটটা জ্বালিয়ে তালের দিকে তাকাতে যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম তালটির ওপরে মানুষেরই চুলের মতো এক গুচ্ছ চুল, আর আমি সেই চুল মুষ্টিবদ্ধভাবে ধরে আছি, ঠিক যেন মানুষের কাটা মাথার মতো, যার চোখ নেই, নাক নেই, শুধু আছে মুখ ভর্তি এক গোছা দাড়ি। আমি তালটির দিকে তাকাতেই সে বিশ্রী একটা হাসি দিয়ে উঠল। পরক্ষণেই আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই, আর কিছু বলতে পারব না।
এসব শুনে আমরা সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি, সবাই নির্বাক নিশ্চুপ। আমি নীরবতা কাটিয়ে রাশেদকে জিজ্ঞেস করলাম,
তুই বললি যে তুই প্রথম তালটা নেয়ার পর আরো তিনবার তাল পড়েছে, কিন্তু আমি তো মাত্র একবার তাল পড়ার শব্দ পেয়েছি, যেটা পড়ার পর তুই দৌড়ে গিয়েছিলি প্রথমবার, তারপর তো আর কোনো তাল পড়েনি।
দেখলাম রাশেদ ভয়ে একেবারে কাবু হয়ে গেছে। পাশ থেকে এক চাচা বলে উঠল,
আসিফ, রাশেদ অনেক ভয় পেয়েছে, এসব কথা শোনার সময় ওর এখন না, তুমি ওকে বাড়িতে নিয়ে আসো, সকালে না হয় এসব নিয়ে কথা বলা যাবে।
আমিও চাচার কথা মতো তাকে তুলে নিয়ে বাড়িতে রেখে আসি। এরপর বাসায় এসে আর পড়তে পারলাম না, ঘুমোতেও পারলাম না, সারাক্ষণ শুধু রাশেদের কথাগুলো মনের মধ্যে ঘুরতে লাগলো। সকাল হতে না হতেই ছুটে গেলাম রাশেদের বাসায়। গিয়ে দেখি রাশেদের অনেক জ্বর এবং সে রীতিমতো জ্বরে কাঁপছে। আমাকে দেখে রাশেদের মা মানে চাচি রাতে কি হয়েছিল জিজ্ঞেস করলেন। আমি সবকিছু খুলে বলার পর চাচি রাশেদকে খানিকটা বকাবকি করলেন এভাবে রাতে একা একা বের হওয়ার জন্য। পরে গ্রামের মসজিদের ইমামের কাছ থেকে ভয় কাটানোর জন্য পানি পড়া আনা হল এবং রাশেদকে খাওয়ানো হল। রাশেদ তিন দিন পর সুস্থ হয়ে গেল। ঘটনাটি এখানেই শেষ হলে পারত, কিন্তু নিয়তির নির্মম পরিহাস না চাইতেও মেনে নিতে হয়। রাশেদের জ্বর ভালো হল ঠিকই, কিন্তু তার মধ্যে অস্বাভাবিক কিছু পরিবর্তন দেখা গেল। রাশেদ আর আগের মতো হাসি খুশি থাকে না, আগের মতো খেলতে যায় না, কেমন যেন আনমনে থাকে। এর কিছুদিন পর ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা কয়েকজন বন্ধু মিলে নামাজ পড়ার পরে হুজুরের থাকার জন্য যে রুম আছে সেই রুমের মধ্যে হুজুরের কাছ থেকে কোরআন শিক্ষা নিয়ে থাকি। তাই প্রায় প্রতি ওয়াক্ত নামাজের পরে সে রুমে আমরা হুজুরের জন্য অপেক্ষা করি বা কোনো সময় নামাজ পড়ে আড্ডা দিয়ে থাকি। তো এরকম একদিন হঠাৎ করে হুজুরের রুম থেকে কিছু টাকা হারিয়ে যায় বা চুরি হয়ে যায়। আমরা বন্ধুরা সবাই লজ্জায় পড়ে যাই, কারণ আমরা ছাড়া তেমন কেউ সেই রুমে যায় না। হুজুরও আমাদের অনেক বিশ্বাস করে, তাই তিনিও আমাদের তেমন কিছু বলেন না। কিন্তু রাশেদ এই বিষয়ে অনেক সিরিয়াস। সে বলে যেভাবেই হোক টাকা বা চোরকে বের করতে হবে, এটা আমাদের মান সম্মানের ব্যাপার। আমরা বাকিরা যদিও বা মনে মনে অনেক আপসেট, কিন্তু রাশেদ সবসময় এই বিষয়ে কথা বলে। ওর মতে যে করে হোক চোর ধরতে হবে, তাই ওর কথা মতো চাল পড়ার ব্যবস্থা করা হল। চাল পড়া হল চোর বের করার জন্য পড়া চাল, যেটা যে চোর বাদে সবাই অনায়াসে চিবিয়ে খেতে পারবে, কিন্তু যে চোর সে চালগুলো চিবিয়ে ভাঙতে বা গিলতে পারবে না। এবং মাগরিবের নামাজ পড়ে চাল পড়া খাওয়ার ব্যবস্থা করা হল। নামাজ শেষে আমরা সহ আরো কয়েকজন মুসল্লি সে কাজে অংশগ্রহণ করলেন। একে সবার হাতে এক মুঠ করে চাল দেয়া হল এবং সবাই সেগুলো মুখে নিয়ে চিবাতে শুরু করলেন। প্রায় সকলেই অনায়াসে চিবিয়ে খেয়ে নিলেন, কিন্তু পরক্ষণেই রাশেদ নিজে থেকে বলে বসল, হে আল্লাহ, কি হল, আমি চাল চিবাতে পারছি না কেন, আমার মুখে পানি আসে না কেন। এই বলে সে চালগুলো উগলিয়ে দিল। আশ্চর্যজনকভাবে রাশেদ একটা চালও চিবিয়ে ভাঙতে পারেনি এবং চালগুলো একেবারে শুকনো। কারোর আর বুঝতে বাকি রইল না কেন এমনটা হয়েছে। তারপর একটা বিষয় ভেবে সবাই অবাক হল যে এই রাশেদই না চোর ধরার জন্য মরিয়া হয়ে উঠেছিল, কিন্তু শেষমেশ রাশেদই নাই কাজ করল। হুজুর ব্যাপারটা বুঝতে পেরে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সকলের উদ্দেশ্যে বললেন, ধুর, এসব চাল পড়াটা কিছু না, হয়তো আমি কোথাও হারিয়ে ফেলেছি টাকাগুলো। এই বলে হুজুর সবাইকে চলে যাওয়ার জন্য আহ্বান জানালেন। সবাই যে যার মতো চলে যায়। এরপর চুরি যেন হয়ে উঠল একটা নিত্যদিনের কাজ। কোনদিন সে দোকান থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি করে, কোনদিন কারো গাছের ফল চুরি করে, কিন্তু অবিশ্বাস্যভাবে সে যখনই কিছু চুরি করে কেউ না কেউ সেটা দেখে ফেলে এবং রাশেদ হাতে নাতে ধরা পড়ে যায়। এই বিষয়ে রাশেদকে জিজ্ঞেস করলে সে কিছু বলতে পারে না, কেন সে চুরি করে বা চুরির পরের কথা কিছুই তার মনে থাকে না। এভাবে সে সবার চোখে খারাপ ছেলেতে পরিণত হল এবং আমার বাড়ি থেকেও তার সাথে চলতে কঠোরভাবে নিষেধ করা হল। কিন্তু যার সাথে আমার শৈশব থেকে বেড়ে ওঠা, তার সাথে কিভাবে আমি চলা বন্ধ করব। এই জন্য একদিন আমি তাকে অনেক বুঝালাম এবং তার পরিবার থেকেও তাকে অনেক বাজেভাবে বকাবকি করল। সেদিন বিকেলে খেলতে যাওয়ার জন্য রাশেদকে ডাকতে গেলে চাচি জানায় যে সকালে বকা খাওয়ার পর সে তার রুমে ঢুকেছে আর বের হয়নি। আমাকে চাচি বলল, যাও তো বাবা, একটু রাশেদকে ডেকে বাইরে নিয়ে যাও তো, বাইরে থাকলে যদি মনটা একটু ভালো হয়। আমিও চাচির কথা মতো তার দরজায় গিয়ে ডাকতে থাকি, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। আমরা তো রীতিমতো ঘাবড়ে যাই যে রাশেদ উল্টাপাল্টা কিছু করল নাকি। অনেক ধাক্কাধাক্কি করে দরজা ভাঙার পরে ভেতরে ঢুকে দেখি রাশেদ দেয়ালের সাথে হেলান দিয়ে বসা এবং তার হাতে একটা বই, কিন্তু তার চোখ দুটো দেয়ালের উপরের দিকে তাকানো, এক দৃষ্টিতে সে কোনো কিছুর দিকে তাকিয়ে আছে। রাশেদের শরীরে হাত দিয়ে ঝাঁকুনি দিয়ে ডাকার পরেও কোনো হুঁশ নেই। পরে লক্ষ্য করলাম রাশেদের দাঁত কপাটি লেগে গেছে। অনেক চেষ্টার পর দাঁত কপাটি খোলার পর সে হুঁশ ফিরে পেল এবং রাশেদকে জিজ্ঞেস করি কি হয়েছিল তার। রাশেদ একটু দম নিয়ে বলতে শুরু করল,
আমি যখন সকালে রুমে আসি তারপর অনেকদিন ধরে ঠিকমতো লেখাপড়া হচ্ছে না, তাই একটু পড়ায় মনোযোগ দেই। এই ভেবে একটা বই নিয়ে বিছানায় বসে পড়তে থাকি এরপর দেয়ালে থাকা একটা টিকটিকির দিকে আমার চোখ যায় এবং আমি মুগ্ধ হয়ে টিকটিকিটি দেখতে থাকি। হঠাৎ করে যেন টিকটিকিটার আকৃতি পরিবর্তিত হওয়া শুরু করে, ধীরে ধীরে টিকটিকিটা বড় হতে থাকে এবং এক পর্যায়ে টিকটিকিটার মাথাটা মানুষের মাথার আকৃতি নেয়। কিন্তু এ কেমন মানুষের মাথা? চোখ নেই, নাক নেই, আছে শুধু মুখ, আর মুখ ভর্তি এক গোছা দাড়ি। কি বিভৎস চেহারা সেটা বলে বোঝাতে পারবো না। আমি হাজার চেষ্টা করেও তার দিক থেকে চোখ সরাতে পারছি না। পরক্ষণেই মাথার একটা বিশ্রী হাসি দিয়ে আমার সাথে কথা বলে ওঠে। কি বিভৎস সেই হাসি! এভাবেই আরো কি সব যেন বলতে থাকলো সে, মনে নেই আমার।
এসব শুনে চাচি অনেক ভয় পেয়ে যায় এবং চাচার কাছে বললে চাচা কবিরাজের কাছে যাবেন বলে আশ্বাস দেন। পরে পাশের গ্রামের একজন কবিরাজের কাছ থেকে একটি তাবিজ এনে তার কোমরে বেঁধে দেয়া হয়। এরপর থেকে তার আর কোনো সমস্যা হয়নি এবং সে চুরিও করেনি। ঘটনাটি এখানে শেষ হলে পারত, কিন্তু ওই যে নিয়তি। এরপর প্রায় দুই বছর ভালোভাবেই কেটে যায় এবং 2012 সালে রাশেদ ঢাকার আশুলিয়া এলাকায় একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতে থাকে। হঠাৎ একদিন খবর আসলো রাশেদ নাকি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অজ্ঞান অবস্থায় ওয়াশরুমের মধ্যে পড়েছিল। তার অবস্থা নাকি তেমন ভালো না, তাই চাচা গিয়ে রাশেদকে ঢাকা থেকে নিয়ে আসে। রাশেদ একটু স্বাভাবিক হলে আমি গিয়ে তাকে জিজ্ঞেস করি,
রাশেদ তুই তো অনেকদিন ভালোই ছিলি, তাহলে হঠাৎ করে তোর কি হল?
রাশেদ বলল,
আমার সাথে দীর্ঘদিন আর কোনো সমস্যা হয়নি এবং আমিও ঢাকা গিয়ে কিছু হুজুরদের ওয়াজের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। হুজুররা বিভিন্ন ওয়াজের মধ্যে বলতেন যে তাবিজ ব্যবহার করলে নাকি শিরক করা হয়, তাবিজ ব্যবহার নাকি হারাম। এসব শুনে আমার মনে অনুশোচনা হয় এবং এক পর্যায়ে আমি আমার তাবিজটি খুলে ফেলি। যেদিন আমি তাবিজটি খুলে ফেলি ঠিক সেদিন থেকে আমার সাথে অস্বাভাবিক কিছু ঘটতে থাকে। ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখতে থাকি। স্বপ্নের মধ্যে কোনো এক অদৃশ্য কিছু আমার কাছে কিছু চায়, কিন্তু সেই চাওয়াটা আমি বুঝতে পারি না। প্রতিদিনের মতো সেদিনও আমি লাঞ্চ টাইমে বাসায় আসি এবং লাঞ্চ শেষ করে ওয়াশরুমে যাই। ওয়াশরুমের দরজা খুলে ভেতরে যেতেই দেখি একটা টিকটিকি আমার দিকে তাকিয়ে আছে এবং পূর্বের ন্যায় আমার চোখ তাতে আটকে যায়। আস্তে আস্তে তার আগের মতোই আকৃতি পরিবর্তন হতে থাকে এবং আমি আবারও আগের জিনিসটাই দেখি। এরপর আমি আর না নিতে পেরে অজ্ঞান হয়ে যাই।
এসব শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়, বিষয়টি অনেক গুরুত্ব সহকারে নেয়। এরপর হুজুরের সাথে যোগাযোগ করা হয়, যিনি এসব রুহানি চিকিৎসার মাধ্যমে করেন এবং অনেক নাম ডাক। হুজুর সবকিছু শুনে বললেন,
ওর উপর তো একটা জিনের আসর হয়েছে। কেন আসর করেছে আর কি চায় সেটা জানতে হলে রাশেদের ওপর জিন হাজির করতে হবে।
চাচা বলল,
হুজুর যেভাবেই হোক আমার ছেলেটাকে রক্ষা করুন।
ঈশার নামাজের পর রাশেদকে সামনে নিয়ে হুজুর বসেন এবং হুজুর লাইট অফ করতে বলেন সবাইকে এবং আমাদের বললেন,
আপনারা সবাই আয়াতুল কুরসি পড়তে থাকেন, যা কিছু হয়ে যাক না কেন পড়া বন্ধ করবেন না।
এরপর হুজুর রাশেদের দুই হাতের কনিষ্ঠা আঙুল চেপে ধরে এবং তেলাওয়াত করতে শুরু করেন। মিনিট দশেক পরে রাশেদ অনেক কাঁপুনি দেয় এবং কাঁপতে কাঁপতে সে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ এভাবে পড়ে থাকার পর হঠাৎ রাশেদ উঠে বসে এবং নামাজের বৈঠকে বসার ভঙ্গিতে বসে। এরপর রাশেদ অনেক ভারী কণ্ঠে সালাম দেয়। বুঝলাম রাশেদের শরীরে জিন ভর করেছে। এখানে আমি হুজুর আর রাশেদের শরীরে ভর করা জিনের কথোপকথনগুলো ডায়লগের মতো করে দিচ্ছি।
আসসালামু আলাইকুম হুজুর, কেন ডাকা হয়েছে আমাকে?
ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? কেন আপনি এই ছেলের পেছনে পড়েছেন?
আমি মাসুদ, পুকুরপাড়ের তাল গাছগুলোর পাশে ওই বট গাছটায় আমাদের বসবাস। ওই ছেলে আমার অনেক বড় ক্ষতি করেছে, আমাকে সবার কাছে অপমানিত করেছে, আল্লাহর কাছে অপমানিত করেছে, তাই আমি এর প্রতিশোধ নিচ্ছি।
অপমান? কি এমন ক্ষতি করেছে আপনার, কেনই বা অপমানিত হয়েছেন?
ক্ষতি যেটা করেছে সেটা আমার জীবনে অনেক ভারী পড়েছে। আমাদের বংশীয় মানত সে নষ্ট করে দিয়েছে।
কিসের মানত, কার মানত, একটু খুলে বলুন তো।
অনেক কাল আগে আমার দাদা কোনো এক দুষ্ট কবিরাজের দ্বারা বন্দী হয়েছিলেন এবং অনেকদিন বন্দী ছিলেন তিনি। দাদা সেই বন্দী দশা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে মানত করেছিলেন যে তাদের মুক্তির বিনিময়ে দাদা প্রতি বছর একটানা এক আসনে সাত দিন আল্লাহর নামে জিকির করবেন, ইবাদত করবেন। আর এই 7 দিন 7 রাত তিনি কারোর সাথে যোগাযোগ করবেন না, এবং দাদার পরে দাদার বংশের প্রথম পুরুষ এটা চলমান রাখবেন কেয়ামত পর্যন্ত। এবং যার দ্বারা দাদা মুক্তি পাবেন কেয়ামত পর্যন্ত, দাদা এবং দাদার বংশধররা সেই লোকের দাসত্ব করবে। এই মানত করার কিছুদিন পর কোন এক পীর সাহেবের দ্বারা দাদা মুক্তি লাভ করেন। সেই থেকে মানত অনুযায়ী দাদা প্রতি বছর 7 দিন 7 রাত এই আসন করেন। দাদা তার ছেলে মেয়েদের কাছে ওসিয়াত রেখে গেছেন যেন তার পরে তার বড় ছেলেও এই আসনটি চলমান রাখে, এবং পরের বংশধরকে এটা চলমান রাখার ওসিয়ত দেন। তারপর থেকে বছরের পর বছর আমরা এটা করে আসছি, আর দাদার কথা মতো পীর সাহেবের দাসত্ব করছি। পীর সাহেব মারা যাবার পরেও আমার দাদার ওসিয়ত মতো এখানেই আছি। প্রতি বছরের মতো সেই বছর আমি একটা ঝোপ কাছে আসন করে ইবাদত করতে থাকি। সেদিন ছিল আমার আসনের শেষ রাত, কিন্তু এই ছেলে সেদিন তাল কুড়াতে আসে এবং ওই ঝোপ গাছটার ধারে। সেদিন এই ছেলে আমাদের আসন নিজের অজান্তেই নষ্ট করে ফেলে, যার ফলে আমার ইবাদত নষ্ট হয়ে যায়, দাদার করা মানতের খেয়ানত হয়, বছরের পর বছর চলতে থাকা মানত এই ছেলের জন্য নষ্ট হয়ে গিয়েছে। আমরা জাতির কাছে অপমানিত হয়েছি, আল্লাহর কাছে অপমানিত হয়েছি, তাই আমিও শোধ নিতে চাই। এই ছেলেকে আমি পদে পদে অপমানিত করব, তাকে দিয়ে আমি চুরি করিয়ে নেব, বোধ শক্তি নষ্ট করে দেব। কিন্তু একটা তাবিজের কারণে অনেকদিন আমি কিছু করতে পারছিলাম না। যখনই সে তাবিজটি খুলে ফেলেছে তখন থেকেই আমার প্রতিশোধ নেবার ইচ্ছে আমার জাগ্রত হয়েছে। আপনার সাথে যা ঘটেছে সেটার জন্য আমরা সবাই দুঃখিত, সে তো অবুঝ, না বুঝে এরকম একটা কিছু করে ফেলেছে, আপনি তাকে মাফ করে দেন। মাফ? কিসের মাফ? ওকে মাফ করলে কি আমার মাফ হবে? আমার জাতি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমি চাইলে কিন্তু আপনাকে আপনার দাদার মতো বন্দী করতে পারি, কিন্তু আপনারা যেহেতু ভালো জিন, কারো কোনো ক্ষতি করেন না এবং আমার আল্লাহর ইবাদত করেন, তাই আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। তাই আপনি ভালোই ভালোই ছেড়ে দিন, দরকার হলে কোনো কিছুর বিনিময়েও ছেড়ে দিন।
বিনিময়?
হ্যাঁ বিনিময়। কি চান আপনি?
কাফফারা।
কাফফারা চাই আমি।
কিসের কাফফারা, আর সেটা কিভাবে?
যেহেতু 1 বছর আমাদের মানত কাজা হয়েছে, তাই এটা কাটানোর জন্য আল্লাহর দরবারে কাফফারা দিতে হবে। জুম্মাবারে আমার পক্ষ থেকে আল্লাহর নামে একটি খাসি জবাই করতে হবে এবং সিন্নি রান্না করে গরিব মিসকিনকে খাওয়াতে হবে। ছাগলের দুধ দিয়ে আমার আসনের জায়গাটা ধুয়ে দিতে হবে, তাহলেই এই ছেলেকে মুক্তি দেওয়া সম্ভব।
আপনি যা চান সেটাই হবে, আপনার কাফফারা প্রদান করা হবে, আপনি আজকে এই ছেলেকে মুক্তি দেবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।
এই বলে রাশেদ আবার কাঁপতে কাঁপতে লুটিয়ে পড়ল। হুজুর বলল,
আলহামদুলিল্লাহ আপাতত বিপদ কেটে গেছে, তবে সামনে জুম্মায় আপনারা জিনের পক্ষে কাফফারা দিয়েন ইনশাল্লাহ, আর কোনো সমস্যা হবে না।
ওই রাতে রাশেদের আর ঘুম ভাঙেনি। পরদিন রাশেদকে অনেক প্রাণবন্ত লাগল। পরের জুম্মায় জিনের কথা অনুযায়ী কাফফারা দেয়া হয় এবং আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি, রাশেদ এখন সুস্থ আছে।
রাসেল ভাই, শুরুতেই বলেছিলাম গ্রাম এবং পুকুরের নামকরণের ইতিহাস ঘটনা শেষে বলবো। অনেকে হয়তো ইতোমধ্যে বুঝে গেছেন, কিন্তু যারা বোঝেননি তাদের জন্য লোকমুখে কথিত আছে এই গ্রাম নাকি জঙ্গল ছিল। বহুকাল আগে কোনো এক পীর সাহেব এই জঙ্গলে থাকতে শুরু করেন এবং বিভিন্ন ধরনের রুহানি চিকিৎসা প্রদান করতে থাকেন। সেই রুহানি চিকিৎসায় উপকৃত হয়ে সকলে পীর সাহেবের ভক্ত হয়ে যান এবং এই গ্রামে বসতি স্থাপন করেন তিনি। এই পুকুরটি খনন করেন, সেই থেকে এই গ্রামের নাম দরবেশপুর এবং পুকুরের নাম দেয়া হয় পীর পুকুর। কথিত আছে সেই পীর সাহেবের নাকি অনেকগুলো জিন ছিল, সেগুলো তার গোলামি করত, আর ওই যে মাসুদ জিনের দাদাকে পীর সাহেব মুক্ত করেছিলেন, তাই পীর সাহেবের খেদমতে তারা এখানেই থেকে যান। পীর সাহেবের মৃত্যুর পর জিন গাছগুলো ওই বট গাছে থাকতে শুরু করে। গ্রামের অনেকেই ওই জিনগুলো দেখেছেন, কখনো পাকা হলুদ রঙের বিশাল সাপের রূপে, কখনো বা ছায়ার মতো বা অন্য কোনো প্রাণীর রূপে। ঘটনাটি অনেক বড় হয়ে যাওয়ায় আমি ক্ষমা প্রার্থী। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন, আর সিলেক্টেড হলেও অবশ্যই আমাকে জানাবেন।
এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন, পূর্ণাঙ্গ ঠিকানা দিয়েছেন, আসল নাম দিয়েছেন, সবকিছু আমি দেখতে পাচ্ছি, কিন্তু যেহেতু প্রকাশের অনুমতি নেই আমি প্রকাশ করছি না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। পরের ঘটনায় যাব, তবে তার আগে দারুণ একটি খবর জানিয়ে দিতে চাই। 50 GB ইন্টারনেট, 500 মিনিট টক টাইম, 30 দিন মাত্র 599 টাকায়। স্ট্রিম করে হারিয়ে যাও ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। অফারটি পেতে ভিজিট করো মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করো *4*599#। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ভালো কাটছে সময় ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। নতুন একটা ঘটনায় যাব, এবার একটা অডিও ক্লিপ। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং উপভোগ করবেন প্রত্যেকটা মুহূর্ত। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাই।
আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজকের ঘটনাটি আমি যা আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি সেই ঘটনাটি রহিমা নামের এক বোনের জীবনের সম্পূর্ণ বাস্তবিক ঘটনা, যা উনি নিজেই আমাকে বলেছেন এবং এই ঘটনাটি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। ঘটনাটি ময়মনসিংহের একটি পুরাতন এবং পরিচিত এলাকার। এই ঘটনায় আছে মানুষের ভেতরে লুকিয়ে থাকা অন্ধকার এবং সেই অন্ধকারের চরম ভয়ানক পরিণতি। ঘটনাটি মূলত শুরু হয় 2003 সালে। আমি কথা না বাড়িয়ে সরাসরি এখন চলে যাব ঘটনায়। চলুন রাহিমাপুর ঘটনা শুনে আসা যাক। 2003 সালে রহিমাপু ময়মনসিংহের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেই প্রতিষ্ঠানে জহির সাহেব নামক একজন ব্যক্তি চাকরি করত ওনার সাথে এবং ওনার কলিগ ছিল। প্রতিদিন অফিসের কাজের সুবাদে ওনাদের দুজনের যোগাযোগটা বেশ ভালোই ছিল। কাজের বিষয়ে কথা বলতে বলতে ওনাদের মাঝে একটি চমৎকার বোঝাপড়াও তৈরি হয়। জহির সাহেব বয়সে রহিমা আপুর থেকে কিছুটা বড় ছিলেন, মোটামুটি 2 বছরের। রহিমা আপু অত্যন্ত পরিণতি বয়সের একজন নারী ছিলেন। ওনারা দুইজন নিজেদের পড়াশোনা শেষ করে নিজেদের পারিবারিক এবং আর্থিক সহ অন্যান্য যে কোনো দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ সময় ধরে একসাথে থাকার পরে ওনারা দুইজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু ওনারা যখন ওনাদের নিজ নিজ পরিবারে এই সিদ্ধান্তের কথা জানালেন, তখন উভয় পরিবারই এই বিয়েতে সম্মতি প্রদান করতে অস্বীকৃতি জানায়। রহিমা আপু ওনার বাবা মাকে অনেক বোঝানোর চেষ্টা করেন। জহির সাহেব ওনার পরিবারকে অনেক বোঝানোর চেষ্টা করে, নানান তর্ক বিতর্ক হয়, কিন্তু কোন পরিবারই ওনাদের কথা মানতে রাজি হন না। এরপর দুই পরিবারের মধ্যে একটা দীর্ঘ নীরবতা এবং টানাপোড়া শুরু হয়। এই গোমট পরিস্থিতি একটানা 2 বছর চলে। 2 বছর পর 2005 সালে এসে হঠাৎ করেই জহির সাহেবের পরিবার এই বিয়েতে রাজি হয়ে যান। রহিমা আপু তখন পরিবারের অবস্থা বিবেচনা করে সম্মতি প্রদান করে দেন। এরপর দুই পরিবারের উপস্থিতিতে 2005 সালে ওনাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর রহিমা আপু জহির সাহেবের ময়মনসিংহ বাড়িতে বসবাস করতে শুরু করেন। ওই বাড়িতে জহির সাহেবের মা বাবা এবং ওনার তালাকপ্রাপ্ত বোন সাজিয়া আপু বসবাস করতেন। সাজিয়া আপু বিয়ের পর মাত্র 2 বছর ওনার হাজবেন্ডের সাথে কাটিয়েছেন এবং এরপরই মানে ওনাদের তালাক হয়ে যাওয়ার পর উনি ফিরে এসে নিজেদের বাসায় আবার বসবাস করতে শুরু করেন। জমি সাহেবের বাড়িটি ছিল দোতলা এবং বেশ প্রশস্ত। কিন্তু প্রথম দিন বাড়িতে পা রাখার সাথে সাথেই রহিমাপুর মনে হচ্ছিল বাড়িটি যেন অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। এত বড় একটি বাড়িতে কোনো প্রাণের স্পন্দনই নেই যেন। চারদিকে শুধু এক ধরনের গুমোট এবং ভারী পরিবেশ বিরাজ করে। নিচতলায় সবাই বসবাস করলেও জহির সাহেব নিজ উদ্যোগে দোতলায় রহিমাপু এবং ওনার জন্য থাকার ব্যবস্থা করেছিলেন। বিয়ের অনুষ্ঠানে রহিমাপু লক্ষ্য করলেন যে জহির সাহেবের মা এবং ওনার বোন সাজিয়া ওনার সাথে অত্যন্ত শীতল আচরণ করছেন, মানে ভালো আচরণ করছেন না, বেশি একটা কথাবার্তা বলেন না। তারা রহিমাপুর সাথে কোনো সৌজন্যমূলক কথাই বলেননি, শুধু দূর থেকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিলেন। বিয়ের ঠিক পরের দিন ওনাদের বউ ভাতের অনুষ্ঠান। এখানে তখন ওনাদের পরিবারে একটা নিয়ম ছিল। নিয়ম অনুযায়ী সকালবেলা রহিমাপুর বাবার বাড়ি থেকে সকালের নাস্তা আসার কথা ছিল, কিন্তু জহির সাহেবের পরিবার থেকে রহিমাপুকে, মানে রহিমাপুর পরিবারকে সম্পূর্ণ ফোন করে স্পষ্ট নিষেধ করে দেওয়া হয় যে কোনো প্রকার খাবার যেন দেওয়া না হয়। ওনারা এটাও জানেন যে ওনাদের পরিবারে এই ধরনের কোনো রেওয়াজ বা নিয়ম নেই। ঘড়িতে সময় তখন 12টা, সম্পূর্ণ বাড়ি নিস্তব্ধ। জহির সাহেবের বাড়ির সকালের নাস্তার কোনো আয়োজন করা হয়নি। আধা ঘন্টা পর রহিমাপু জহির সাহেবকে বলেন যে ওনার প্রচন্ড খিদে পেয়েছে। জহির সাহেব অত্যন্ত উদ্বিগ্ন এবং চিন্তিত মুখে দ্রুত ঘর থেকে বাহিরে বের হয়ে নাস্তা কিনে আনার জন্য গেলেন। রহিমাপু দোতলায় ঘরে বসে একা অপেক্ষা করছিলেন। চারপাশে অদ্ভুত নীরবতা ওনার মনের ভেতরে এক অজানা আতঙ্কের জন্ম দিচ্ছিল। জহির সাহেব বাইরে যাওয়ার কিছুক্ষণ পরে রহিমাপু নিচতলা থেকে মানুষের অস্পষ্ট চিৎকার এবং ভারী কিছু আছাড়ে পড়ার শব্দ শুনতে পান। প্রথম কয়েক মিনিট তিনি চুপ করে ঘরের ভেতরেই বসেছিলেন, কিন্তু শব্দের মাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে থাকায় এবং গোঙানির মতো একটি আওয়াজ ভেসে আসায় তিনি ঘরের দরজা খুলে সিঁড়ির কাছে এসে দাঁড়ালেন। তিনি সিঁড়ি দিয়ে নিচে তাকিয়ে যা দেখলেন তাতে উনি দেখতে পেলেন ড্রয়িং রুমের মেঝেতে সাজিয়াপু অত্যন্ত অস্বাভাবিক ভঙ্গিতে বসে আছে। দৃশ্যটি স্বাভাবিক, কোনো অসুস্থতার মতো ছিল না। সাজিয়াপু মেঝের উপর নিজের মাথা, হাত এবং পা প্রবল শক্তিতে আছড়াতে শুরু করলেন। মেঝেতে মাথা ঠুকে যাওয়ার মতো প্রচন্ড শব্দ দোতলা পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছিল। ওনার সম্পূর্ণ শরীর এমন ভাবে বাঁকছিল এবং এমন ভাবে অঙ্গ প্রত্যঙ্গের অঙ্গভঙ্গি হচ্ছিল যা কোনো সাধারণ মানুষের পক্ষে পসিবল ছিল না। জহির সাহেব ততক্ষণে বাইরে থেকে ফিরে এসেছেন এবং তিনি সাজিয়াপুর হাত দুটি ধরে ওনাকে স্থির করার চেষ্টা করছিলেন। জহির সাহেবের মা বাবা এবং বাড়িতে উপস্থিত অন্যান্য আত্মীয় স্বজন সাজিয়াপুর চারপাশ থেকে একটু দূরে বৃত্তাকার ভাবে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন। কারো চোখে কোনো উদ্যোগ নেই, কোনো উদ্বেগ নেই এবং এক ধরনের চাপা আতঙ্ক ছিল, অনেকের চোখে সেটাও ছিল না। ইট ওয়াজ ফিলিং লাইক যে তারা সবসময় এই জিনিসটার সাথে পরিচিত ছিলেন। কেউ সামনে এসে জহির ভাইকে সাহায্য করছেন না। রহিমাপু মনে করেন যে সাজিয়াপুর হয়তো মৃগীরোগ বা এপিলেপটিক্যাল কোনো প্রবলেম হয়েছে। তিনি দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন। তিনি জহির সাহেবের কাছে গিয়ে অত্যন্ত উচ্চস্বরে বলেন, জহির সাহেব ওনাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যান। তো রহিমাপু এই কথাটি উচ্চারণ করার পর ঠিক এক সেকেন্ডের মধ্যে সাজিয়াপু ওনার হাত পা ছোড়া সম্পূর্ণ বন্ধ করে দেন। ড্রয়িং রুমের সম্পূর্ণ পরিবেশ এক মুহূর্তের জন্য পিনড্রপ সাইলেন্সে পরিণত হয়। সাজিয়াপু একটি প্রচন্ড ঝাঁকুনি দিয়ে মেঝের ওপর একেবারে সোজা হয়ে বসে পড়েন। ওনার মেরুদণ্ড এতটাই সোজা ছিল যে মনে হচ্ছিল অদৃশ্য কেউ সুতো দিয়ে ওনাকে টেনে ধরে বসিয়ে রেখেছেন। এরপর তিনি ঘাড় ঘুরিয়ে সরাসরি রহিমাপুর দিকে তাকালেন। ওনার চোখের মণি যেন একদম স্থির, চোখের কোনো পলক পড়ছে না। এই দৃষ্টিতে এতটাই শূন্যতা এবং শীতলতা ছিল যে রহিমাপুর হৃৎপিণ্ড এক সেকেন্ডের জন্য যেন থেমে গেল। জহির সাহেব রহিমাপুকে নিচে নামতে দেখে অত্যন্ত দ্রুত এবং কাঁপা কণ্ঠে ওনাকে নির্দেশ দেন যে তৎক্ষণাৎ যেন উনি দোতলায় ফিরে যান। রহিমাপু দোতলায় ফিরে যাওয়ার জন্য পেছনের দিকে ঘোরেন। ঠিক সেই মুহূর্তে সাজিয়াপু অত্যন্ত ভারী বিকট কণ্ঠে বলে ওঠেন, মাহমুদ, তোর সাথে বাগদান ভেঙে দিয়েছিল তাই না? কথা এই দিয়ে ভাসিয়েছিস, ভালো করেছিলি কাজটা। এই কণ্ঠস্বরটি কোনোভাবেই সাজিয়ে আপুর নিজের গলা ছিল না, গলার স্বরটি ছিল দ্বৈত, যেন একই সাথে দুইজন বা তিনজন মানুষ কথা বলছে। এই কথাটি শোনার পর রহিমাপু আর এক পাও সামনে এগোতে পারলেন না, তিনি পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। মাহমুদ ছিলেন রহিমাপুর এক আপন খালাতো ভাই, ছোটবেলায় পারিবারিক ভাবে ওনাদের দুইজনের বিয়ের কথা চূড়ান্ত করা হয়েছিল। রহিমাপু নিজে এই বিষয়ে কিছুই জানতেন না। রহিমাপু যখন কলেজে প্রথম বর্ষে ভর্তি হন, তখন মাহমুদ এই বিয়ের সিদ্ধান্ত বাতিল করে দেন, কারণ তিনি অন্য এক নারীকে বিয়ে করতে চেয়েছিলেন, ওনার অন্য কোথাও পছন্দ ছিল। এই অত্যন্ত ব্যক্তিগত তথ্যটি সাজিয়া আপুর কোনোভাবেই জানার কথা ছিল না। ড্রয়িং রুম উপস্থিত সবাই রহিমাপুর দিকে প্রশ্নবোধক চিহ্নতে তাকালেন। যোগী সাহেব তখন পুনরায় অত্যন্ত কঠোর কণ্ঠে রহিমাপুকে নির্দেশ দেন যেন তিনি দোতলায় চলে যান। রহিমাপু দ্রুত সিঁড়ি বেয়ে দোতলায় ওনার ঘরে প্রবেশ করলেন। কিছুক্ষণ পর জহির সাহেব হাতে নাস্তার ট্রে নিয়ে ঘরে প্রবেশ করলেন। ওনারা দুজনে কোনো কথা না বলে নীরবে নাস্তা করলেন। ঘরের ভেতরের পরিবেশ অত্যন্ত ভারী এবং শ্বাসরুদ্ধকর। নাস্তা শেষ হওয়ার পরে রহিমাপু নিজেই জহির সাহেবকে মাহমুদের সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত খুলে বলেন। জহির সাহেব অত্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ কথা শোনেন এবং রহিমাপুকে কোনো প্রকার দোষারোপ করেন না। এরপর জহির সাহেব রহিমাপুকে সাজিয়াপুর জীবনের সম্পূর্ণ ভয়াবহ ঘটনাটি বলতে শুরু করেন। জহির সাহেব জানান যে সাজিয়াপুর বিয়ের এক সপ্তাহ পরে তিনি একটি দাওয়াত খেয়ে ওনার শ্বশুর বাড়িতে ফিরে আসেন। শ্বশুর বাড়িতে ফিরে আসার পর রাত গভীর হলে তিনি হঠাৎ করে অত্যন্ত আক্রমণাত্মক বা অ্যাগ্রেসিভ আচরণ শুরু করে। তিনি ওনার স্বামী এবং শ্বশুর শাশুড়িকে শারীরিকভাবে আঘাত করেনি এবং গালাগালি পর্যন্ত করে। ওনার শরীরে তখন অত্যন্ত অস্বাভাবিক রকমের শক্তি বিরাজ করছিল, তিনজন প্রাপ্তবয়স্ক পুরুষ মিলেও ওনাকে চেপে ধরে রাখতে পারছিলেন না। তিনি একটানা একটি পশুর মতো গর্জন করছিলেন, উচ্চারণ করছিলেন এমন এমন বিভিন্ন টাইপের কথা যা সবাই বুঝতে পারেনি, এবং ডিমান্ড করছিলেন যে ওনাকে এক্ষুনি যেন তালাক দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সাজিয়াপুর শ্বশুরবাড়ির লোকজন জহির সাহেব এবং ওনার বাবাকে সেখানে ডেকে পাঠান। ওনারা অভিযোগ করেন যে জহির সাহেবের পরিবার একটি অসুস্থ মেয়েকে তাদের ছেলেদের সাথে বিয়ে দিয়েছে। এরপর তারা সাজিয়াপুকে তালাক দিয়ে জহির সাহেবের সাথে ফেরত পাঠিয়ে দেন। সাজিয়াপু এই তালাকের সিদ্ধান্তে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছিলেন এবং ওই রাতে তিনি সম্পূর্ণ সুস্থ মানুষের মতোই আচরণ করেছিলেন। জহির সাহেব আরো জানান যে ওনারা সাজিয়াপুকে অনেক চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন। অনেক চিকিৎসার পর সাজিয়াপু এই আক্রমণাত্মক আচরণের মাত্রা কিছুটা হ্রাস পায়। জহির সাহেব রহিমা আপুকে স্পষ্টভাবে বুঝিয়ে দেন যে সাজিয়াপু যখন ওই অস্বাভাবিক অবস্থায় থাকে তখন তিনি নিজের ইচ্ছায় কিছুই বলেন না, ওনার উপর অত্যন্ত ক্ষতিকর একটি অশুভ জিন ভর করে। এই জিনটি মানুষের অজানা এবং গোপন তথ্যগুলো সবার সামনে প্রকাশ করে দেয়, এবং এই জিনটির উপস্থিতির কারণেই বাড়ির ভেতরে সবসময় একটি অশুভ ছায়া বিরাজ করে। জহির সাহেব রহিমাপুকে অত্যন্ত কড়া নির্দেশ দেন যে রহিমাপু সবসময় যেন দোতলায় থাকেন এবং নিচতলার কোনো বিষয়ে যেন উনি অংশগ্রহণ না করেন এবং মাথা না ঘামান। এই ঘটনার পর রহিমাপু অফিস থেকে বেশ কিছুদিনের ছুটি নেন। এই ছুটির দিনগুলোতেও ওনার শাশুড়ি ওনার সাথে একটিবারের জন্য ভালোভাবে কথা বলেননি। সাজিয়াপুকে রহিমাপু সবসময় এড়িয়ে চলতেন। ওনার শাশুড়ি এবং সাজিয়াপু সুযোগ পেলেই রহিমাপুকে মানসিকভাবে হেনস্থা করতেন। ওনারা রহিমাপুকে বিনা কারণে অপমান করতেন। এক পর্যায়ে ওনারা রহিমাপুর বিরুদ্ধে জাদু টোনার করার মিথ্যা অভিযোগ পর্যন্ত উত্থাপন করেন, কিন্তু জহির সাহেব সবসময় রহিমাপুর পক্ষেই অবলম্বন ছিলেন। তিনি ওনার মাকে সরাসরি জানিয়ে দেন যে তিনি সবকিছু জানেন এবং ওনারা যে রহিমাপুর কাছ থেকে দূরে দূরে আসেন এবং দোষারোপ করছেন সবকিছু ওনার জানা। জহির সাহেবের এই হস্তক্ষেপের পরে বাড়িতে সাময়িক একটি থমথমে অশান্তকর পরিবেশের সৃষ্টি হয়। রহিমাপু এই সমস্ত অপমান নীরবেই সহ্য করে নেন। এরপর রহিমাপু দুটি সন্তানের জন্ম দেন। দ্বিতীয় সন্তানের জন্মের পর উনি চাকরিটি ছেড়ে দেন এবং বাড়িতে সন্তানদের লালন পালনের দায়িত্ব নিয়ে নেন। সাজিয়াপুর অবস্থা আগের মতোই চলতে থাকে। তিনি মাসে বেশ কয়েকদিন সম্পূর্ণ সুস্থ থাকেন এবং এরপরে ওনার উপরে চিনের প্রভাব দেখা যেতে শুরু করে। রহিমাপু হিসেব করে বের করলেন যে চন্দ্র মাসের তারিখ বাড়ার সাথে সাথেই, অর্থাৎ পূর্ণিমার সময় ঘনিয়ে আসার সাথে সাথেই সাজিয়া আপুর উপরে ওই জিনের মাত্রাটা বৃদ্ধি পায়। এই সময়গুলোতে বাড়ির বাতাস যেন বরফের মতো ঠান্ডা হয়ে যেত এবং এক ধরনের বাজে গন্ধ সম্পূর্ণ বাড়িতে ছড়িয়ে পড়ত। রহিমাপু ওই নির্দিষ্ট দিনগুলোতে ওনার বাচ্চাদের কোনোভাবেই নিচতলা যেতে দিতেন না। তিনি অফিসে যাওয়ার সময় বাচ্চাদের ওনার মায়ের বাড়িতে রেখে যেতেন। যেই টাইম উনি অফিস করতেন আর কি, এরপর তিনি চাকরি ছেড়ে দেন। রহিমাপুর প্রথম সন্তান গর্ভাবস্থায় থাকা 9 মাসের সময় সাজিয়াপুর আচরণে একটি অদ্ভুত এবং গা ছমছমে পরিবর্তন আসে। সাজিয়াপু হঠাৎ করে রহিমাপুর প্রতি অত্যন্ত সদয় আচরণ করতে শুরু করেন। রহিমাপু ওনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও সাজিয়াপু ওনার ছায়ার মতো পিছু নিতেন। অনেক রাতে যখন চারদিক একেবারে নিস্তব্ধ, সাজিয়াপু নিঃশব্দে পায়ে দোতলায় এসে রহিমাপুর ঘরের দরজায় মৃদু আঘাত করতেন। রহিমাপু দরজা খুললে সাজিয়াপু কোনো কথাই বলতেন না, শুধু এক দৃষ্টিতে রহিমাপুর ফুলে ওঠা পেটের দিকে তাকিয়ে থাকতেন। ওনার দৃষ্টিতে এমন কিছু একটা ছিল যা দেখলে মনে হতো তিনি কোনো নির্দিষ্ট কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন। রহিমাপু প্রথম সন্তান জন্মের পরে সাজিয়াপু প্রায় দোতলায় বাচ্চাদের সাথে খেলতে আসতেন। জহির সাহেব তখন রহিমাপুকে বলতেন তিনি যেন সাজিয়াপুকে বাধা না দেন। রহিমাপু প্রথম সন্তানের বয়স যখন 3 মাস, তখন এক রাতে ঘটে যায় এক ভয়ানক ঘটনা। চারদিকে গভীর অন্ধকারে ঢাকা, সাজিয়াপু দোতলায় আসেন। তিনি রহিমাপুকে অত্যন্ত শান্ত ফিসফিসে গলায় বলেন যে ওনার ঘুম আসছে না এবং তিনি রহিমাপুর ঘরে বসতে চান। সাজিয়াপু ঘরের ভেতর প্রবেশ করে 3 মাসের শিশুটির দোলনার পাশে গিয়ে স্থির হয়ে দাঁড়ালেন। তিনি দীর্ঘক্ষণ কোনো নাড়াচাড়া করলেন না, চোখের পলক না ফেলে শিশুটির দিকে তাকিয়ে রইলেন। ঘরের ভেতরের তাপমাত্রা হঠাৎ করে অস্বাভাবিকভাবে কমে গেল। রহিমাপুর লক্ষ্য করলেন সাজিয়াপুর চোখের ভেতরে অদ্ভুত লালচে একটা আভা দেখা যাচ্ছে। এরপর তিনি অত্যন্ত নিচু স্বরে হিস হিস করে অজানা কোনো ভাষায় বিড়বিড় করতে লাগলেন। ভাষাটি মানুষের মতো ছিলই না। রহিমাপু অত্যন্ত ভয় পেয়ে জোরে জহির সাহেবকে ডাকলেন। জহির সাহেব বাথরুম থেকে বের হয়ে ঘরে প্রবেশ করার সাথে সাথেই সাজিয়াপু সোজা হয়ে দাঁড়ান এবং খিলখিল করে হাসতে শুরু করেন। হাসিটি ছিল অত্যন্ত তীক্ষ্ণ এবং কানে বাজার মতো। তিনি জহির সাহেবকে উদ্দেশ্য করে বলেন যে ভাবি ওনাকে দেখে ভয় পাচ্ছেন কেন। জহির সাহেব বিষয়টি অস্বাভাবিক হিসেবে নিয়ে কথাটি এড়িয়ে গেলেন, কিন্তু রহিমাপু বুঝতে পারলেন যে দোলনায় থাকা শিশুটি ওই সময় একবারের জন্যও কেঁদে ওঠেনি, বরং সেও স্থির দৃষ্টিতে সাজিয়াপুর দিকে তাকিয়েছিল। কিন্তু এরপর থেকে সাজিয়াপু যখনই রহিমাপু বা ওনার সন্তানদের কাছাকাছি আসতেন, তখনই বাড়িতে কোনো না কোনো অঘটন ঘটত। কখনো রহিমাপুর সন্তানেরা হঠাৎ করে মারাত্মক অসুস্থ হয়ে পড়ত, আবার কখনো রহিমাপু অত্যন্ত প্রয়োজনীয় জিনিসপত্র ঘর থেকে হারিয়ে ফেলতেন। একদিন দুপুরবেলা রহিমাপু ওনার ছোট ছেলেকে বাথরুমে গোসল করাচ্ছিলেন। ওনার 1.5 বছর বয়সী ছেলেটি ঘরের বিছানায় বসে খেলছিল। হঠাৎ করে বড় ছেলেকে অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং তীক্ষ্ণ করে চিৎকার করে কেঁদে ওঠে। কান্নাটি ছিল প্রচন্ড আতঙ্কের। রহিমাপু দ্রুত ওয়াশরুম থেকে বেরিয়ে আসেন এবং বসে পড়েন। তিনি ঘরের ভেতরে প্রবেশ করে অনুভব করেন যে সম্পূর্ণ ঘরটি বরফের মতো হিম শীতল। তিনি দেখতে পান সাজিয়াপু বিছানার উপরে একদম মূর্তির মতো শান্তভাবে বসে আছেন এবং ওনার 1.5 বছরের ছেলেটি মেঝেতে পড়ে তীব্রভাবে কাঁদছে। সাজিয়াপু রহিমাপুকে দেখতে পেয়ে কোনো কথা না বলে অত্যন্ত ধীর গতিতে ঘর থেকে বেরিয়ে নিচে চলে যান। রহিমাপু ওনার ছেলেকে শান্ত করার জন্য লক্ষ্য করেন যে ছেলেটি নরম হাতের উপর কালচে নীল রঙের একটি অত্যন্ত বড় এবং স্পষ্ট হাতের ছাপ বসে গেছে, যেন কোনো অমানবিক শক্তিতে কেউ বাচ্চাটির হাত চেপে ধরেছিল। এই ঘটনার পরে রহিমাপু জহির সাহেবের সাথে চরম তর্কে লিপ্ত হন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, এই চরম অনিরাপদ পরিস্থিতিতে তিনি আর এক মুহূর্ত থাকবেন না। ওনার এই অনড় অবস্থার কারণে জহির সাহেব নিচতলা থেকে দোতলায় ওঠার ভেতরের সিঁড়িটি স্থায়ীভাবে বন্ধ করে দেন। দোতলায় ওঠার জন্য বাহির থেকে নতুন একটি লোহার সিঁড়ি স্থাপন করা হয়। এই সিঁড়ির কারণে ওনাদের যাতায়াত সম্পূর্ণ আলাদা হয়ে গেল। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। কিছুদিন পর একটি পূর্ণিমা রাতে সাজিয়াপু আত্মহত্যা করলেন। জহির সাহেব ওই রাতে ব্যক্তিগত কাজে শহরের বাহিরে অবস্থান করছিলেন। রহিমাপু ওনার দুই সন্তানকে নিয়ে দোতলার ঘরে অবস্থান করছিলেন। বাইরে তখন চারির তীব্র আলো এবং চারদিকে শুনশান নিরবতা। অনেক রাতে হঠাৎ করে নিচতলা থেকে একাধিক দরজা প্রবল শক্তিতে বন্ধ হওয়ার এবং খোলার শব্দ শোনা যেতে থাকে, যেন কোনো অদৃশ্য ঝড় বাড়ির ভেতরে দরজাগুলোকে নিয়ে খেলা করছে। এরপর নিচতলা থেকে সাজিয়াপু অত্যন্ত বিকট এবং গগনবিদারী তীক্ষ্ণ চিৎকার শোনা গেল। এই চিৎকার কোনো মানুষের গলা থেকে বেরিয়ে হতে পারে না। রহিমাপু ঘরের ভেতরে প্রতিটি দরজা জানলা শক্তভাবে বন্ধ করে দেন। তিনি ওনার দুই সন্তানকে বুকের সাথে আঁকলে চেপে ধরে বিছানায় বসে থাকেন। নিচতলায় সেই দরজা আছাড়ে পড়ার শব্দ এবং অন্য ধরনের কিছু শব্দ দীর্ঘক্ষণ চলতে থাকে। সকালবেলা জয় সাহেব বাড়িতে ফিরে আসেন। তিনি নিচতলা থেকে ওনার মায়ের তীব্র কান্নার শব্দ শুনে দ্রুত ভেতরে প্রবেশ করেন। তিনি দেখতে পান যে সাজিয়াপু ওনার নিজের ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ওনার চোখ দুটো খোলা ছিল এবং ওনার মুখমণ্ডল সম্পূর্ণ বিকৃত অবস্থায় ছিল। রহিমাপু তৎক্ষণাৎ ওনার সন্তানদের ওনার মায়ের বাড়িতে পাঠিয়ে দেন। জহির সাহেবের এক খালাতো ভাই পুলিশের কর্মকর্তা ছিলেন, ওনার সহায়তায় এই সাজিয়াপুর মানসিক অসুস্থতার পূর্ববর্তী রেকর্ড থাকার কারণে বিষয়টি নিয়ে পুলিশের কোন জটিলতা হয়নি। সাজিয়াপুর শেষকৃত্যের সময় বাড়িতে উপস্থিত আত্মীয় স্বজনের অনেকেই রহিমাপুর শাশুড়িকে উদ্দেশ্য করে বিভিন্ন দোষারোপমূলক কথাবার্তা বলে। একজন বয়স্ক নারী অত্যন্ত গম্ভীর মুখে মন্তব্য করেন যে রহিমাপুর শাশুড়ি অতীতে যে জঘন্য বীজ বুনেছিলেন আজ সেই বীজে বিষাক্ত ফল উনি নিজেই ভোগ করছেন। সব অনুষ্ঠান শেষ হওয়ার পরে রহিমাপু জহির সাহেবকে এই আত্মীয়দের মন্তব্যের বিষয়ে সরাসরি প্রশ্ন করেন। জহির সাহেব তখন রহিমাপুর কাছে ওনার মায়ের জীবনের সম্পূর্ণ গা ছমছমে ইতিহাস বর্ণনা করেন। জহির সাহেব জানান যে ওনার মা মুস্তারি বেগম অত্যন্ত অহংকারী এবং প্রতিহিংসা পরায়ণ মহিলা ছিলেন। মুস্তারি বেগম দুই ভাইয়ের সাথে দুই আপন বোনের বিয়ে হয়েছিল। এই দুই ভাবি অত্যন্ত সুন্দরী এবং গুণবতী ছিলেন, যা মুস্তারি বেগম কোনোভাবেই সহ্য করতে পারেননি। তিনি সবসময় ওনার দুই ভাবির সাথে বিবাদে লিপ্ত হতেন। ওনার ছোট ভাবি প্রতিবাদ করতেন, কিন্তু বড় ভাবি অত্যন্ত শান্ত স্বভাবের মহিলা ছিলেন। মুস্তারি বেগম বিয়ের পর প্রায়ই ওনার স্বামীর সাথে ঝগড়া করে মাসের পর মাস বাবার বাড়িতে এসে অবস্থান করতেন। একদিন উনি ওনার বড় ভাবির বিরুদ্ধে অত্যন্ত জঘন্য একটি মিথ্যা অভিযোগ তৈরি করেন। এই মিথ্যা অভিযোগ প্রমাণ করার জন্য তিনি নিজের 9 বছর বয়সী মেয়ে সাজিয়াপুকে দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ান। এই ঘৃণ্য ষড়যন্ত্রের ফলে জহির সাহেবের বড় মামা তৎক্ষণাৎ ওনার সম্পূর্ণ নির্দোষ স্ত্রীকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন। বড় মামি এই অপবাদ সহ্য করতে না পেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। জহির সাহেবের ছোট মামি এই ষড়যন্ত্রের বিষয়টি বুঝতে পারেন। তিনি জহির সাহেবের বাবাকে রাজি করিয়ে মুস্তারি বেগমকে কিছুদিনের জন্য অন্য শহরে পাঠিয়ে দেন। মুস্তারি বেগম অনুপস্থিত থাকার সুযোগে ছোট মামির সমস্ত প্রমাণ সংগ্রহ করেন এবং বড় ভাবিকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করেন। জহির সাহেবের বড় মামা ওনার ভুল বুঝতে পেরে ওনার স্ত্রীকে পুনরায় গ্রহণ করেন ধার্মিক বিভিন্ন নিয়মের মাধ্যমে। মুস্তারি বেগমের ষড়যন্ত্র সম্পূর্ণ পরিবারের সামনে উন্মোচিত হয়ে গেল। কয়েক মাস পরে মুস্তারি বেগম যখন পুনরায় বাবার বাড়িতে প্রবেশ করতে যান, তখন ওনার দুই ভাই ওনাকে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেননি। তারা মুস্তারি বেগমের মুখের উপরে দরজা বন্ধ করে দেন। এই চরম অপমানের পরে মুস্তারি বেগম চরম প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি অত্যন্ত নিকৃষ্ট এবং প্রাচীন কালো জাদুর সাহায্য গ্রহণ করেন। এই জাদুর প্রভাবে জহির সাহেবের বড় মামি সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে গেলেন। বড় মামি তখন গর্ভবতীও ছিলেন। জাদুর প্রভাবে ওনার গর্ভের সন্তানের মৃত্যু ঘটে এবং মৃত সন্তান ওনার পেটের ভেতরেই পচতে শুরু করে। এরপর জহির সাহেবের মামার বাড়িতে এক অদৃশ্য শক্তির প্রভাবে বারবার আগুন লাগতে শুরু করে। আগুন লাগার কোন দৃশ্যমান কারণই ছিল না। যখনই আগুন লাগত তখনই শয্যা সেই বড় মামির শরীরের একটি অদৃশ্য ভারে সম্পূর্ণ অবশ হয়ে যেত। তিনি চাইলেও বিছানা থেকে উঠতে পারতেন না। আগুন ওনার বিছানা পর্যন্ত পৌঁছে গিয়ে শরীর পুড়িয়ে দিত, পোড়া মাংসের গন্ধে সম্পূর্ণ বাড়ি ছড়িয়ে পড়ত। জহির সাহেবের ছোট মামা একজন প্রখ্যাত আলেম ব্যক্তির সাথে যোগাযোগ করেন। ওই আলেম ব্যক্তি সম্পূর্ণ সবকিছু যাচাই করে নিশ্চিত করেন যে এটি একটি অত্যন্ত শক্তিশালী জাদু এবং এই বাড়িতে একটি অশুভ সত্তা বিরাজ করছে। তিনি জানান যে এই কালো জাদুর প্রভাব নষ্ট করার ক্ষমতা ওনার নেই। জহির সাহেবের বড় মামা তখন মুস্তারি বেগমের বাড়িতে এসে ওনার কাছে এই জাদুটনা বন্ধ করার জন্য কান্নাকাটি করতে শুরু করেন। মুস্তারি বেগম অত্যন্ত অহংকারের সাথে ওনার অপরাধ অস্বীকার করেন, কিন্তু কিছুক্ষণ পরে স্বীকারও করে নেন। তিনি ওনার ভাইকে নির্দেশ দেন যেন তিনি ওনার স্ত্রীকে পুনরায় তালাক দেন। এরপর জহির সাহেবের মামার ওই আলেম ব্যক্তিকে সাথে নিয়ে মুস্তারি বেগমের বাড়িতে উপস্থিত হলেন। মুস্তারি বেগম ওই আলেম ব্যক্তিকে চরমভাবে অপমান করেন এবং ওনার সিদ্ধান্ত থেকে সরে আসতে অস্বীকৃতি জানান। তখন এই আলেম ব্যক্তি মুস্তারি বেগমকে উদ্দেশ্য করে কঠোর স্বরে বলেন, ওই নির্দোষ নারীটির জীবন অত্যন্ত কষ্টে কাটলেও ওনার মৃত্যুটা কিন্তু সহজ হবে, কিন্তু আপনার জীবন এভাবে সুন্দর কাটলে আপনার মৃত্যু হবে ভয়ানক, যন্ত্রণাদায়ক এবং শিক্ষণীয়। আপনি মারা যাবেন এবং দেখবেন পরবর্তীকালে আপনার জন্য কি অপেক্ষা করছে। আপনি একজন জঘন্য পাপী মহিলা। এর কিছুদিন পরে জহির সাহেবের বড় মামি মৃত্যুবরণ করেন এবং এই মৃত্যুর সংবাদ শুনে মুস্তারি বেগম অত্যন্ত আনন্দ প্রকাশ করেছিল। জহির সাহেব জানান যে সাজিয়াপু যখন জিনের প্রভাবে থাকতেন তখন তিনি সম্পূর্ণ পরিবারের সামনে মুস্তারি বেগমের সমস্ত অতীত অপরাধের কথা চিৎকার করে বর্ণনা করতেন। সাজিয়াপুর মৃত্যুর পর মুস্তারি বেগম সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে গেলেন। ওনার শরীরে নড়াচড়া করার ক্ষমতা বিলুপ্ত হয়ে গেল। তিনি বিছানায় শুয়ে চরম যন্ত্রণায় পশুর মতো চিৎকার করতেন। ওনার এই চিৎকারের যন্ত্রণা এবং মৃত্যু যন্ত্রণা ছিল বা দেখার মতো ভয়াবহ। তিনি বারবার একটি কথাই উচ্চারণ করতেন যে, বাবাজি এসেছে, উনি খুব রাগান্বিত। তিনি বারবার ওনার ভাবিকে উদ্দেশ্য করে শূন্যে বাতাসে হাত ছুড়তেন যেন ওনাকে রক্ষা করা হয়। মুস্তারি বেগমকে নল দিয়ে তরল খাবার প্রদান করা হতো। জীবিত অবস্থাতেই ওনার শরীর পচতে শুরু করেছিল এবং ওনার শরীর থেকে মৃত প্রাণীর মতো পচা মাংসের অত্যন্ত বাজে দুর্গন্ধ আসত। সেই দুর্গন্ধে ওনার ঘরে প্রবেশ করাটাই দায় হয়ে গিয়েছিল। জহির সাহেব মায়ের এই অমানবিক কষ্ট সহ্য করতে না পেরে ওনার মামাদের সাথে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু ওনার মামারা তখন দেশ ত্যাগ করে অন্য দেশে চলে গিয়েছেন। এরপর জহির সাহেব ওই আলেম ব্যক্তির আস্থানায় গমন করলেন। ওই আলেম ব্যক্তিও তখন আর জীবিত ছিলেন না, ওনার স্থানে ওনার উত্তরসূরি অবস্থান করছিলেন। জহির সাহেব ওনাকে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলেন। ওই ব্যক্তি তখন একটি ডায়েরি বের করে জহির সাহেবকে প্রদর্শন করেন। ওই ডায়েরিতে লেখা ছিল যে মুস্তারি বেগম যে তান্ত্রিকের মাধ্যমে জাদু করিয়েছিল সেটি ছিল ওই তান্ত্রিকের জীবনের শেষ কাজ। ওই ব্যক্তি জহির সাহেবকে বলেন যে মুস্তারি বেগম তিনটি ক্ষমাহীন অপরাধ করেছেন। তিনি কালো জাদু করেছেন, তিনি একজন গর্ভবতী নারী এবং ওনার সন্তানকে হত্যা করেছেন, এবং তিনি আল্লাহর সতর্কবাণী অহংকার ভরে প্রত্যাখ্যান করেছেন। ওই ব্যক্তি জহির সাহেবকে স্পষ্টভাবে জানিয়ে দেন এই সমস্যার কোনো সমাধান পৃথিবীতেই নেই। এটি মুস্তারি বেগমের কর্মফল এবং ওনার ভয়াবহ পরিণতি এবার ভোগ করতেই হবে। জহির সাহেব সম্পূর্ণ হতাশ হয়ে বাড়ি ফেরেন। দীর্ঘ কয়েক মাস এই চরম যন্ত্রণা, পচন এবং অদৃশ্য শক্তির অত্যাচার ভোগ করার পরে মুস্তারি বেগম অত্যন্ত কষ্টদায়ক মৃত্যুবরণ করেন। ওনার মৃত্যু এতটাই ভয়ঙ্কর ছিল যে মৃত্যুর সময় ওনার আশেপাশে যারাই ছিল তারা ভয়ে কেঁদেছিলেন, কষ্টে কাঁদেননি। ইভেন জহির সাহেবও বলেছিলেন যে এমন ভয়ানক মৃত্যু উনি এর আগে দেখেননি। এখন পর্যন্ত রাত্রিবেলা যখন উনি ঘুমাতে যান, ওনার মায়ের এই মৃত্যুর সময়ের নাইটমেয়ার ওনাকে ঘুমাতে দেন না। এই ছিল আজকের ঘটনা। ধন্যবাদ লিসেনার্স, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ঘটনাটি মনোযোগ দিয়ে শোনার জন্য। আমি আসলে এই ঘটনাটির মাধ্যমে আপনাদের সামনে মানুষের কর্মফলের নিখুঁত এবং ভয়াবহ এক বাস্তব উদাহরণ তুলে ধরলাম। মানুষ নিজের অহংকারের বশবর্তী হয়ে যা করে তার পরিণতি আসলে ওনাকে এই পৃথিবীতেই ভোগ করে যেতে হয়, ধীরে ধীরে ভোগ করতে হয়। প্রকৃতির এই নির্মম বিচার থেকে বাঁচার আসলে কোনো উপায় নেই, কারণ কর্মফল আমাদেরকে যে কোনো না কোনো ভাবে পেতেই হবে, এটাই নিয়ম। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমি মোহাম্মদ সাবিত আলম আজ বিদায় নেব। তবে যাবার আগে বলতে চাই যে আবারও ফিরে আসব নতুন কোন সপ্তাহে নতুন কোন ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভূত.কম শুনতে থাকুন। ধন্যবাদ রাসেল ভাইকে, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। কেমন কাটলো আজকে পুরোটা সময় ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে, কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিন। বুঝতেই পারছেন আজকের মতো বিদায় নিতে হবে। যাবার আগে বলে যাই, যারা ঘটনা পাঠাতে চান তারা আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখুন, russell.bhoot.com@gmail.com সাবজেক্টে অবশ্যই লিখবেন অচিনপুর। অসংখ্য ঘটনা পাচ্ছি আপনাদের, বন্ধুদের সাথে ঘটে যাওয়া সেই সমস্ত ঘটনা, বন্ধুদের সাথে এক্সপিরিয়েন্স করা বা বন্ধুর কাছ থেকে শোনা যাবতীয় সব ঘটনাগুলো পাঠিয়ে দিচ্ছেন আপনারা। এই জন্য আমি আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাতে চাই। আজকের মতো বিদায় নেই, কথা হবে আবারও খুব দ্রুত। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি অচিনপুরে থাকুন। আল্লাহ হাফেজ।